exclusively on FusionBD.com.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, রবিবারের রাতে শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অন এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন আমাকে, আমার টিম মেম্বার যারা রয়েছে তাদেরকে, এবং আজকে শুনতে যাচ্ছেন এমন একজনকে যিনি লাখ লাখ মানুষের অন্তরকে কাঁপিয়ে দেবেন। ডেফিনেটলি আই এম 100% শিওর। চলুন মঞ্জুরের কাছ থেকে জানি কে রয়েছে আজকের জেবিএসবির মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। দুঃসাহসী নানা গল্প আমরা জানি, তবে আমাদের সত্য বলার মঞ্চে আজ যিনি এসেছেন তার মতো দুঃসাহসী মানুষ পৃথিবীতে খুব কম আছে। আর সাহস আছে বলেই সত্য বলতে বগুড়া থেকে এসেছেন আজিজুল। বর্তমানে তার বয়স 27 বছর। ক্রিকেট দেখতে পছন্দ করেন। প্রিয় খেলোয়াড় সাকিব আর মুশফিক। প্রিয় খাবার ছোট মাছ আর ডিম। স্বাদ থাকলেও সাধ্যের অভাবে অনেক কিছু করতে না পারা আজিজুল আজ কোন সত্য উন্মোচন করবেন তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে আজিজুল রয়েছে আজকে জেবিএসবি মঞ্চে, এবং আজিজুলের জীবনের অপ্রিয় সত্য আমরা জানব। তার আগে আজকে স্টেজে, স্টেজ থেকে প্যানেলে এই মুহূর্তে আমাদের সঙ্গে যে তিনজন গেস্ট রয়েছে তাদের সঙ্গে আমরা একটু পরিচিত হব, যাদের হাতে ম্যান্ডেট থাকছে এই অনুষ্ঠানটিতে যে কোনো প্রশ্ন করবার আমাদের গেস্টকে, এবং একই সাথে তারা চাইলে তিনজন মিলে একসাথে ভেটো দিতে পারেন আমাদের অনুষ্ঠানে। যদি কোনো জায়গায় তাদের মনে হয় যে অনুষ্ঠানটি এখানেই স্টপ করা উচিত, এই গেস্টকে আর বলার সুযোগটা না দেওয়া উচিত। বাই দ্য ওয়ে, চলুন আপনাদের সঙ্গে আমরা পরিচিত হই। আমার হাতের ডান দিক থেকে আপনি আপনার নাম এবং কি করছেন সেটা স্পষ্ট করে বলবেন, তারপর সিরিয়ালি যে দুজন আছেন বলুন।
আমি মাসুদ জানা, বিউপি থেকে এসেছি।
আমি রুম্মান, ক্যাডেট কলেজ থেকে এসেছি।
হ্যালো, আমি শুদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছিলাম।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে তিনজন বন্ধুকে আমরা পেয়েছি আজকে এখানে জাজেস প্যানেলে। তারা যে কোনো মুহূর্তে তাদের কোশ্চেন এবং রায় দিতে পারবে। তবে আমাদের সঙ্গে বরাবরের মতো থাকছেন ডক্টর তাজুল ইসলাম, তাকেও আমি ওয়েলকাম করছি। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? আপনি ফোনে আছেন। অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান মতামত আমরা জানবো, এবং অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়েও চাইলে আমি আপনাকে কানেক্ট করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অন এবিসি রেডিও FM 89.2। আমরা শুরু করছি ব্যাকগ্রাউন্ড থেকে। ওকে, আপনাকে ফ্লোর দেওয়া হলো। ছোটবেলা থেকে যেখান থেকে আপনার মনে পড়ে বলেন শুনি।
ছোটবেলা থেকে আমি যে খারাপ পথে আছি, প্রথমত আমি দায়ী করি আমার ফুফাতো বোন। আমার আপন একটা ফুফাতো বোন আছে আর একটা চাচাতো বোন আছে। এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় আমার বাপ।
কত বছর বয়সের গল্প বলছেন আপনি?
এটা আমি বলছি যখন আমি ক্লাস 5 পড়ি, সেই সময়ের কাহিনী।
ওকে, তার আগে আমার একটু জানার আছে, বাবা কি করত?
আমার বাবা কৃষি কাজ করে।
কৃষি কাজ করে। কয় ভাই বোন ছিলেন আপনার?
ও, আমার বড় একটা বোন আছে, তারপরে আমি, এবং আমার ছোট একটা বোন আছে। আর বিশেষ করে আমার বংশের মধ্যে ছেলে সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান আমি, আমার পুরো গোষ্ঠীটার ভেতরে।
ঠিক আছে, তো ক্লাস 5 ঘটনা আপনি বলছিলেন, জি বলুন।
ক্লাস ফাইভে আমি যখন পড়ি তো আমার ওই ফুবাতা বোন, সে তার নারীর বাড়িতে অর্থাৎ আমাদের বাড়িতে মানুষ মান হয়, কিন্তু আমার ফুবার একটু গরিব মানুষ, আর্থিক অবস্থা কম তাদের ছিল, হয়তো আমার দাদা বিয়ে দিছে, আমার দাদারও জায়গা জমি ভালো ছিল, কিন্তু আমার ফুবাটা জুয়া খেলতো, খেলে সব টাকা পয়সা জায়গা জমি সব নষ্ট করে ফেলাইছে, তো আমার বাড়িতে মানুষ হতো। তখন আমার বয়স ছোট, আসলে যৌবনের যে কি একটা ইয়ে এগুলো আমি কিছু জানতাম না বা বুঝতাম না, তো ওই সময় আমি যে আমার ফুবাতা বোনের সঙ্গে আমি স্কুলে যাবো, আর স্কুলের কাছে আমার একটা জমিন আছে।
ফুবাতা বোন কোন ক্লাসে পড়তো?
আমার ফুবাতা বোন আমার সঙ্গে ফাইভে পড়তো, কিন্তু আর একটু বুদ্ধি বেশি, আর রোল নাম্বার এক ছিল, কিন্তু আমার ওরা ছোট ছিল,
আমার বয়স ছোট ছিল, কিন্তু ও বয়সে বড় হলেও একই ক্লাসে,
একই ক্লাসে, তো আমি ওর সঙ্গে স্কুলে যাইতাম। কিন্তু সেদিন কোন মন মাসিকতা আমি কিছু বুঝলাম না, তো আমার আব্বা বলছে যে আমাকে যাওয়ার সময় গরুটা নিয়ে যাওয়ার জন্য, তো আমার ফুবাতা বোন ওই সকালবেলা গোসল করে যে গোল জামাটা আছে না, শুধু গোল জামাটা পরছে, তো আমি সেদিন এসে মানে একটা পড়া লাগবে না সেটা পরে নাই, কিন্তু আমার মাথার ভেতর ওগুলো কোন বুদ্ধি নেই,
ওই সময়টাতে আপনি বুঝতেনই নাই বিষয়
না, এই বিষয়ে আমি কিছুই জানি না। তো আমি স্কুলে যাবো, আমার ফুবাতা বোনকে ফলো করতে, ও যেদিকে যায় আমি সেদিকে যাই, কারণ আমি ওর সঙ্গে স্কুলে যাবো, আমার আশা হলে এদের। কিন্তু এক পর্যায়ে বিশ মিনিটের মতো পিছনে ঘোরার পরে আমাদের স্কুলে যাওয়া হয় না, এক পর্যায়ে সে আমার দাদির ঘরের ভেতরে এসে সে শুয়ে থেকে আমাকে ওই কাজে উৎসাহিত করে ওটা করার জন্য, তখন আমি ওটা বুঝি না।
ওর বয়স কত ছিল তখন? আপনার চেয়ে কত বছরের বড়?
আমার চেয়ে হয়তো চার বছরের মতো বড়।
এই ধরনের কাজে আপনাকে উৎসাহিত করে?
হ্যাঁ, উৎসাহিত সেই প্রথম করলে, এবং প্রথমে আমার ওখান থেকে আমার এটা মাথার ভেতরে একটা আসলো যে এই জিনিসটা তো অনেক মজা, তখন থেকে আমার ওগুলো মাথার ভেতরে আসে গেল। তো আমার ফুবাতা বোনের সাথে ওই দিনের ওই ঘটনার পরে সেদিন আর স্কুলে যাওয়া হলো না, পরে আমরা বাড়িতেই থাকলাম। ওখান থেকে ফাইভে পড়া লাগা শেষ হওয়ার পর্যায়ে যখন শেষ এই মুহূর্তে আমার ফুবাতা বোন কি করলো, একদিন বাড়িতে এগুলো প্রকাশ করে দিল, ও সবাইকে বললো, বলার পরে আমার ফুবাতা বোন
ফ্ল্যাশ করলো। মানে কিভাবে ফ্ল্যাশ করলো?
আমার ওই ফুবাতা বোনটাই বলছে, ওই যে আমার যে একটু
কাকে বলেছে,
আমার বাড়িতে বলছে, আমার মা বাবাকে, আমার যে একটু লোভ দিল, সে প্রথমে একটু লোভ দিল, এখন আমি ইচ্ছে সহকারে তার কাছে যেতে চাই, সে এখন রাজি হয় না।
ও আপনি তাহলে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে তার ইচ্ছা এটা হয়েছে, পরবর্তীতে আপনি এটা বিষয়টা নিয়ে জোরাজুরি করতেন, কিন্তু তার ইচ্ছা করতো না?
না, তখন আর ইচ্ছা করতো, তখন সে বাড়িতে জানা,
তখন বাড়িতে কি বললো যে
আমার সঙ্গে
ব্যবহার
করছে, কিন্তু তারপর আমার মা বাবা কিছু বলেনি, ছোট বলে সেটা কাটে গেছে।
ডক্টর তাজুল ইসলাম, নোট অন দ্যাট পয়েন্ট, যে বয়সের গল্পটা আমরা শুনছি, ওর বয়স হচ্ছে তখন ক্লাস ফাইভে পড়ে, মানে দশ বছর, বা আকপিস করলে আমরা বলি নয় থেকে বারোর মধ্যে, এবং ওর যে ইমিডিয়েট বোন, সে যদি দুই বছরের বড় হয় তাহলে তার বয়সও সর্বোচ্চ দশ থেকে বারো কিংবা চোদ্দ মধ্যে। এই রকম একটা স্টেজে একটা মেয়ে বা একটা ছেলের মধ্যে এই ধরনের সম্পর্ক আদৌ হতে পারে কিনা, আমি আপনাকে এই মুহূর্তেই ফ্লোর দিতে চাই, আপনি শুধু আমাকে শর্টকাটে আমাকে এটা বলেন যে ইজ ইট পসিবল অর নট।
এটা সম্ভব, খুবই সম্ভব, এবং এটা আমাদের দেশে পড়াই ঘটে, যেটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড আমরা যেটাকে বলি। এই সময়টাতে কিন্তু শারীরিক যে বিকাশ, বিশেষ করে যৌন বিকাশটা খুব বেশি হয়, হরমোন খুব বেড়ে যায়, এই সময় শারীরিক ভাবে একটা রোমান্টিসিজম বা কামনা বাসনা এগুলি খুবই জাগে, এবং বিশেষ করে মেয়েরা একটু বেশি প্রিমিটিভ হয়, এটা একটা প্রকৃতির নিয়ম, আর সেই হিসাবে এটা খুবই স্বাভাবিক যে অনেক মেয়ে তখন তার আশেপাশে যারা কাছাকাছি ঘনিষ্ঠ ভাই বা অন্যান্য আছে তাদেরকে তারা প্রলুব্ধ করে সে কাজ করতে পারে, এবং তার কাহিনীটা খুবই সম্ভব এবং এরকম ঘটনা ঘটে থাকে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শেষের দিকে কি আপনার মন্তব্য নিব? ওকে, হ্যাঁ বলুন। তারপরে
আরো সুবিধা মনের সঙ্গে আমার কথাবার্তা হয় না, তখন এক পর্যায়ে আমি পড়ালেখা একবার ছেড়ে দিলাম, যার পড়ালেখা করবো না।
আপনার বাড়িতে এটা জানার পরে আপনার সাথে লোকজন কি বিহেভ করলো, আপনার বাবা মা আপনার সঙ্গে কি বললো এটা জানলো যখন?
ওই যে প্রথমে একটা কথা বলে আসলাম যে আমার বংশের মধ্যে আমি দ্বিতীয় সন্তান, ছেলে সন্তানের মধ্যে আমি দ্বিতীয়, মানে সবার আদরে আছি আমি, সবাই মানে মাটিতে রাখলে পিপড়া খাবে, মাথায় রাখলে উকুনে খাবে, তাহলে কোথায় রাখে, এই জন্য আমাকে কিছু বলেনি,
কেউ কিছু বলেনি,
শুধু ছোট বলেই কাটে গেছে। পড়ালেখা বাদ দিলাম।
পড়ালেখা বাদ দিলেন মানে কি হয়ে বাদ দিলেন?
ফাইভে ওখান থেকে শেষ হয়ে গেল, পড়ালেখা এক বছর বন্ধ রাখলাম যে আমি আর পড়াশোনা করবো
না। এটা নিজের ইচ্ছায়?
আমি নিজের ইচ্ছায়, মানে
বাবাও কিছু বললো না, পরিবারের কেউ কিছু বলে,
কেউ কিছু বলে না, যে আমি আর করবো না। তো এক পর্যায়ে চিন্তা করলাম, আমার একটা আমার গ্রামের যে ছেলেপেলে তাদের সবারই চাকরি হচ্ছে, পুলিশের চাকরি হচ্ছে, এই চাকরি হচ্ছে, বিভিন্ন ধরনের চাকরি বাকরি হচ্ছে, তো তারপর আমি যা মাদ্রাসার সাথে ক্লাস সিক্সে ভর্তি হলাম,
মাদ্রাসায় গিয়ে এক বছর গ্যাপ দিয়ে,
হ্যাঁ এক বছর গ্যাপ দিয়ে ক্লাস সিক্সে ভর্তি হলাম। তো ওখানে ভর্তি হওয়ার পরে তারপরে আমার গ্রামের একটা বড় হয়ে আছে কমান্ডার, সে চাকরি করতো নারায়ণগঞ্জ জেলায়, তার সঙ্গে আমি ফোনে কথা বললাম। কথা বলার পরে তখন আমার ছোট ভাই ছিল একটা, ওর নাম আতিকুর, আমার ছোটই, সে মারা গেছে, বগুড়াতে অনেক চিকিৎসা করা হয়েছে, তখন আমার সংসারে একটু অভাব এসে গেল।
কত বছর বয়সে মারা গেছে আপনার ছোট ভাই?
এটা সাড়ে ছয় বছর বা
ছয়
বছর বয়স হবে। পরে আমার ওই যে পিসি ভাইয়ের সঙ্গে কথা বললাম, সে আমাকে বললো তোর জন্য একটা কাজ করি, যেহেতু তোর সংসারে অনেক অভাব, তুই আমাকে ২০ থেকে ১৮,০০০ টাকা দিয়ে আমি তোকে আমরা চাকরিটা নিয়ে দিই। চাকরিটা খুব ভালো, 30শে মাস হলে 5,000 টাকা বেতন পাবি আর 31শে মাস হলে 5,580 টাকা বেতন পাবি।
আচ্ছা,
তো এই কাজটা করলে তো আমি বললাম ভাই কি কি করা
লাগবে। তখন আপনি ক্লাস 6 এ পড়েন?
হ্যাঁ, তখন
মাদ্রাসায়।
হ্যাঁ, মাদ্রাসায়। তখন বলার পরে আমি ভাইকে 18,000 টাকা দিলাম। দেওয়ার পরে আমাকে ওখানে একটা আড়া বলা হয়, আড়া চেনেন?
বাসের আড়া।
হ্যাঁ, বাসের আড়া, বিভিন্ন
কাজ আছে।
তো ওখানে নিয়ে যায় আমাকে, কিভাবে জলদি চলে, কিভাবে উল্টা করে, কিভাবে অস্ত্র সালাম দেয়, কিভাবে সশস্ত্র সালাম
শেখালো।
হ্যাঁ, কিভাবে বার সালাম দেয়। ওর কাছে একটা কাঠের অস্ত্র আছে, 303 রাইফেলটা আছে না, এরকম একটা কাঠের অস্ত্র বানাচ্ছে, প্লাস ওই 303 গুলির মতোই আবার কোঞ্চা দিয়ে গুলি বানাচ্ছে। সেটা আমাকে দেখালো ওখানে, 7 দিন সে শিখাইল। শেখানোর পর আমাকে কুমিল্লা জেলায় নিয়ে গেল। কুমিল্লা জেলায় নিয়ে যাওয়া আমাকে পোস্টিং দেওয়ালো। পোস্টিং দেওয়ার পর আমি চাকরি করতেছি।
পোস্টিং দেওয়ালো মানে
আমাদের সার্টিফিকেট সব বানাই দিয়ে পোস্টিং দিল। পোস্টিং মানে আমাদেরকে নিয়োগ দিল, একবার সরাসরি চাকরিতে ঢোকাই দিল।
এত অল্প বয়সে চাকরিতে ঢোকা যায়?
হ্যাঁ, তখন তো সার্টিফিকেট পরিপূর্ণ বানানো। আমি যে ক্লাস 6 এর কথা বললাম, তখন তো আমার 6 এর ওখানে আমি অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নিছি, তখন বয়স বেড়ে গেল।
ওকে, অষ্টম শ্রেণীর সার্টিফিকেট
আমার বয়স বেড়ে গেল তখন, তখন ভর্তি হলাম।
আচ্ছা,
আমরা একসঙ্গে অনেকগুলো কোয়ার্টার সেখানে ভর্তি হয়েছিলাম। পরে আমরা ওখানে চাকরি, আমার পোস্টিং প্রথমে হলো কুমিল্লার
শাখায়।
ওকে, অগ্রণী ব্যাংকে চাকরি হলো। চাকরি হওয়ার, চাকরি হচ্ছে মানে আমি
ওখানে অগ্রণী ব্যাংকের আপনি শাখায় দায়িত্ব পালন করেন?
হ্যাঁ, হিসেবে দায়িত্ব পালন করেন।
কত সালের দিকে এটা?
এটা 2010-এ। ওখানে পোস্টিং গত আছি, চাকরি করতেছি, এক ছুটিতে আসলাম 2 মাস পরে। তখন আমার মা আপনার বগুড়ার অপারেশন করার জন্য আছে, পেটের ভিতর ঘা হচ্ছে একটা, ঘা অপারেশন করার জন্য।
আচ্ছা,
পরে 2 মাস পরে আমি ছুটিতে এখানে চলে আসলাম। আসার পরে আমার মাকে দেখে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর তখন কিন্তু আমি প্রথম ফোন কিনলাম। ফোন কেনার ভিতরে আমার মাথার ভিতরে একটা বুদ্ধি আসলো, সেটা হচ্ছে কি আমার গ্রামে আমার বন্ধু বান্ধবরা করে, যেমন 0171, 712, 715 এরকম, এটাকে আর কি ভিআইপি কোড বলা হয় যাকে, মানে ইতিপূর্বের সিমগুলো,
মানে অনেক আগের,
অনেক আগের সিমগুলো। তো এই সিমগুলো কিছু কিছু লোক রিপ্লেস করেছে, রিপ্লেস করে দেখা গেছে 125 টাকাতে রিপ্লেস করে, 500 টাকা, 1,000 টাকা এরকম বিক্রি করে। তো আমি বাড়িতে এসে একটা সিম রিপ্লেস করলাম। করার পরে আসে আমার একটা বন্ধু আসিল, ওকে সিমটা দিয়ে গেলাম। আমার ছুটি শেষ হলো, আমি কুমিল্লা জেলায় চলে গেলাম। তো যাওয়ার পরে ওখানে চাকরিরত অবস্থায় একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়।
কিভাবে পরিচয় হলো?
সে আমার ওই আমার ব্যাংকটা দ্বিতীয় তালায়, সে রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যায়, আর বিশেষ করে যখন এই যে উপভোক্তি টাকাগুলো দেয়, সেই সময় আমার সঙ্গে যে আরো দুজন ছিল ওই ব্যাংকে নিয়োজিত, তাদের মধ্যে চেয়ারার দিক দিয়ে মোটামুটি আমি ফিট ছিলাম, এখন হয়তো নষ্ট নষ্ট হয়ে গেছে। তো কোথাও ডাকলে ওই টাকার উপভোক্তির টাকাটা দিতে গেলে তো স্যার আমাকে সঙ্গে করে নিয়ে যেত।
আপনার স্যার?
হ্যাঁ,
বেসিক্যালি আপনাদের ওই ব্যাংকে কাজটা কি ছিল? ব্যাংকটা পাহারা দেওয়া, গার্ডের দায়িত্ব পালন করা।
হ্যাঁ, গার্ডের দায়িত্ব। তো উপভোক্তির টাকা দেওয়ার জন্য নিয়ে যায়, পরে মেয়েটাকে আমার ভালো লাগে। তো ওই আমার ব্যাংকের নিয়ে দিয়ে যায়, আমি আজকে একটা কথা বলি, কাল একটা কথা বলি, এভাবে বলতে বলতে।
আপনার ব্যাংকের নিজ দিয়ে কোথায় যেত?
তার স্কুলে যেত,
স্কুলে
যেত। হ্যাঁ, স্কুলে যেত।
আচ্ছা, কি নাম ছিল মেয়েটার?
মেয়েটার নাম ছিল সাথী।
সাথী? আচ্ছা, ওটা কুমিল্লাতে? আপনি পোস্টিং করেন
কুমিল্লায়?
ওকে। তো তারপরে একদিন ওই মেয়েটা ওর মানে হয়তো আমাকে দেখার জন্য ওর মার সঙ্গে এসে ব্যাংকে টাকা তোলার জন্য, তখন ওর মায়ের যখন টাকা উঠালো, তখন আমার ওই চেকের নাম্বারটা আমি দেখলাম, যেটা কত নাম্বার অ্যাকাউন্ট, আর ঠিক ওই অ্যাকাউন্ট নাম্বারে তার পুরো বায়োডাটা লেখা আছে, ফোন নাম্বার থেকে শুরু করে সব দেওয়া আছে। কিন্তু আমরা রাতে কিন্তু ব্যাংকেই ঘুমাই, আমরা যে তিনজন সদস্য আছি, তিনজন রাতে ব্যাংকে ঘুমাই।
ব্যাংকে মানে কি? ব্যাংকের ভিতরে?
ব্যাংকের ভিতরেই ঘুমাই।
আপনারা অস্ত্র পেতেন?
হ্যাঁ, অস্ত্র।
আচ্ছা, অস্ত্র কি চলতো আসলে?
হ্যাঁ, চলতো, সবই চলতো, এবং গুলি আছে, কিন্তু আমাদের করার অর্ডার নেই।
গুলি করার অর্ডার নেই?
গুলি করার
অর্ডার আছে আপনাদের, কিন্তু অর্ডার নেই,
কোনো অর্ডার নেই।
ওকে।
তারপর আমি ওই অ্যাকাউন্ট নাম্বার দেখে পুরোটা চেক করলাম, দেখি অমুক অমুক নাম, ফোন নাম্বার। তখন আমি ফোন নাম্বার,
মানে ব্যাংকের ইনফরমেশন গুলো আপনি ঘেটে ঘেটে। অপরাধ কিন্তু শুরু, প্রিয় শ্রোতা, নোট অন দ্যাট পয়েন্ট।
আর এখন কিন্তু ব্যাংকের সম্পূর্ণ পরিপূর্ণ কাজটা কম্পিউটার দ্বারা,
ছিল না
সে সময়, ছিল একটা লেজার বই আর কি। তো লেজার দেখে আমি পুরো নাম্বার করলাম। তখন আমি নাম্বারটা নিয়ে তার সঙ্গে যোগাযোগ করলাম, কথা বললাম, আজ কথা বলি, কাল কথা বলি, এইভাবে বলতে বলতে। তো আমি জানি যে সে বড় লোক, তারা ব্যাংকে থেকে টাকা টুকা উঠায়, কিন্তু তাদের বাড়িতে আমি গেলাম।
বাড়িতে কিভাবে গেলেন?
মানে ব্যাংকের পাশেই বাড়ি,
খোঁজ করতে ঘুরে
হাঁটতেছি, যে অনেক সময় শুক্রবার শনিবার ব্যাংক বন্ধ থাকে।
জি।
কিন্তু যা দেখি সে বাড়িতে অনেক গরিব লোক। তখন আমি তার মাকে বুদ্ধি দিলাম যে আপনার মেয়েটাকে আমাদের মধ্যে সেলাই প্রশিক্ষণ হয়, বিয়ালের দিন যদি প্রশিক্ষণ দেয় সে অনেক চাকরির ক্ষেত্রে একটা সুযোগ পাবে, আর এই সেলাই প্রশিক্ষণ দিলে সে একটা মেশিন পাবে, ভালো একটা অভিজ্ঞ হবে, শিক্ষা হবে, তাকে পাঠান। তো তাদের বাড়িতে কিন্তু একটা ফোন, তখন আমার ফোন দিয়ে আমার বাড়িতেও কথা বলতে হবে। তো তার মা রাজি হয়ে যায়, রাজি হওয়ার পরে আমি তাকে ট্রেনিং এ পাঠাই, বিয়ালের দিনের ট্রেনিং এ, এবং ট্রেনিং এ যে পাঠাই তাকে আমার ফোনটা দিই এবং সিমটা সহ দিই, আমার এটা একটা বোকামি ছিল। দেওয়ার পরে বাড়ি থেকে আমার মা বাবা সবাই ফোন দেয়, ওই মেয়েটা রিসিভ করে, কিন্তু তখন এরা মনে করে যে আমি বিয়ে করে ফেলাইছি, কিন্তু তখন আমার কাছে ফোন নেই, আমি যোগাযোগ খুব কম করি। তারপরে ওই যখন ট্রেনিং করে আসলো, আসার পরে ঢুকতেই আমাকে ফোনটা আগে দিয়ে গেল, তারপরে আমার মা বাবার সাথে সবার সাথে যোগাযোগ। তখন এই যে প্রথম যে বলে আসলাম, আমার এগুলো পথে যাওয়ার 3টা কারণ, একটা ফুয়েতে বোন, আর একটা আমার বাবা। তো আমার বাবা আমাকে বেশি ভালোবাসত। তখন আমার বাবাকে বললাম যে আমার ফোনটা নিয়ে কাপু ইয়ে করতে গেছিল, ট্রেনিং করতে গেছিল, তার ফোন ছিল না, তারা গরিব মানুষ, আমি তাকে একটু সহযোগিতা করছি। তো আমার আব্বা কিছু বলেনি, তো বলছে ঠিক আছে। তখন ফোন হাতে পেলাম, তখন আমার আব্বাকে বললাম যে আব্বা আসলে ঘটনাটা হচ্ছে কি, আমি যে মেয়েটা ফোন দিয়েছিলাম এখন এই মেয়েটার সঙ্গে আমার বিবাহের মতো একটা সম্পর্ক ঘটে যাচ্ছে।
আপনি আপনার বাবাকে এটা শুনিয়েছিলেন?
এটা আমার আব্বাকে বললাম যে মেয়েটার সঙ্গে আমি রিলেশন করি এখন। আমার আব্বাকে তুমি করে বলি, আপনি করে বলেন না, বললাম তুমি যদি ওই মেয়ের সঙ্গে কথা বলো যে সেটা বলবে এই ক্ষেত্রে যে আমার ছেলের সাথে যখন তোমার সম্পর্ক হয়েছে তো আমরা তোমার কুমিল্লাতে যাবো, যা তোমার বাড়িতে কথাবার্তা বলবো, বলে বিয়ে সাজার একটা ব্যবস্থা করবো। কিন্তু আমি আব্বাকে বললাম যে আমাকে তারা আটকে রাখছে, এটা কিন্তু কিছুই রাখে নেই।
মানে আপনি এভাবে জিনিসটাকে প্রেজেন্ট করলেন যে আপনি আসলে বিপদের মধ্যে আছেন, আপনাকে যেভাবেই হোক উদ্ধার করতে হলে বিয়ে ছিঁড়ে দিয়ে তারপর আপনাকে উদ্ধার করাতে হবে।
কিন্তু
বাবাকে একটা মিথ্যা কথা বললাম,
মিথ্যা কথা বললাম এই কারণে ওই যে ছোটবেলার ইয়েটা আমার মাথায় সবসময় থাকে, আমার ফুবে দেবেন ওর কাহিনীটা, তখন তো আমি এটা ধরে রাখতে পারি না যে জিনিসটা না জানি কত মজা কত সুখ। মানে আমার আব্বা যখন এভাবে বলবে তখন আমি ওর মায়ের সঙ্গে বলবো, তখন আমি ফ্রি হয়ে গেলাম বাড়িতে, যখন তোমার যাইতে পারবো আসতে পারবো।
এবং এই সময়টাতে আপনি উদ্দেশ্য ভাবে ওই মেয়ের সঙ্গে আপনি শারীরিক সম্পর্কে জড়াবেন?
হ্যাঁ, জড়াতে পারবো। আমার আব্বা তখন ওই মেয়ের মায়ের সঙ্গে কথা বললাম, তখন আমি একদম ফ্রি হয়ে গেলাম, তখন আমি ওদের বাড়িতে যাই। শুক্র শনিবার বন্ধ পেলে আমার ব্যাংকে যে দুজন আছে তাদেরকে বলি বা স্যারকে বলি, স্যার আমি একটু ঘোরাফেরা করি, ভালো লাগে না, পোলাপান মানুষ। কয় ঠিক আছে তোমরা ঘুরবা, তিনজন আসো একজন থাকবা, হালকা দুই চার ঘন্টা ঘুরে আসবা, ফিরে আরেকজনকে সুযোগ দেবা, এভাবে তোমরা থাকলে আমাদের কিছুই করার নেই, তোমরা মিলে যদি চালাইতে পারো।
যাওয়া আসা শুরু করলেন বাসাতে?
হ্যাঁ, যাওয়া আসা শুরু করি, আজ যাই কাল যাই, এরকম করে যাই আসি।
ছাতির বাড়িতে?
হ্যাঁ, ছাতির বাড়িতে যাওয়া আসি করি। আমার ব্যাংক থেকে পায়ে হেঁটে 7 মিনিট লাগে, তো আমি যাই আসি থাকি, শুক্র শনিবার সাথে থাকি, তাতে কোনো সমস্যা নেই আমার। মানে আমার আব্বা যে বলে ফ্রি করে দিল। আর আরেকটা কথা বলি, মেয়েটার বাপ আর কি পুঙ্গু বললেই চলে, কোমর ভাঙা করে হাঁটে, কিন্তু তার দুইটা ভাই, দুইটা ভাই দেশের বাইরে থাকে, বাড়িতে মা আর ওই পুঙ্গু বাবা আর দুইটা বোন তোমরা থাকতো, কিন্তু আমার তার বাড়িতে কিন্তু যাওয়া আসি চলতেছে, এদিকে আমার ডিউটি চলতেছে, তো তার সাথে রিলেশন আছেই আমার, আমি যাই প্লাস আসি, শুক্র শনিবার আসলেও, তাছাড়া একটু সুযোগ পেলে আমি যাই, যা সময় দিয়ে চলে আসি, আবার যখন ডিউটি নেই যাই স্কুলে, যা দেখা করে আসি, রাস্তায় বসে থাকি। তো এরকম অবস্থায় যাওয়া আসা চলা অবস্থায় আমি ডিউটি করছি, তো হঠাৎ একদিন এক বিদেশের বইয়ের সঙ্গে আমার দেখা হলো ওখানে। আর ওখানে আরেকটা কথা বলে রাখি, সিঙ্গাপুর থাকতো এক বড় ভাই, আর কৃষি অফিসার আছে কুমিল্লা জেলার একজন, আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমি ছোট, মানে আমি ছোট হলেও আমার ছোট ভাইয়ের মতো অনেক ভালোবাসত, তো তাদের সঙ্গে পরিচয়। আর ওই দোকানে সব বড় বড় লোক যারা তারাই বসত, ব্যাংকের বিল্ডিং এর মালিকের ছোট ভাই আর আমি, আমরা চারজন সবসময় বসতাম। তো আমি আবার বিদেশির বউর সঙ্গে কথা বললাম, যা আগে ভাই করে বললাম যে ভাই অমুক বিদেশির বউ, তাকে কি আপনারা চেনেন?
কিভাবে আপনি কথাটা বললেন?
আমি সরাসরি বললাম
না, কিন্তু ওই বিদেশির বউর সঙ্গে আপনার পরিচয়টা হলো কিভাবে?
আমার ব্যাংকে পরিচয় হলো, ব্যাংকে টাকা তুলতে যাচ্ছে। ওই যে কুমিল্লা জেলায় একটা জিনিস কি, অনেক বেশি লোকই বিদেশে, আর হচ্ছে মানে তেমন একটা শিক্ষিত না, গ্রাম এলাকা, একদম গ্রাম,
গ্রামাঞ্চল।
হ্যাঁ, আমি যদি চেকটা তার লিখে দিই পুরোপুরি, যেমন চেকের প্রথম লেখা থাকে নিজ কত টাকা উল্লেখিত বাংলায় লিখতে হয়, এটা লিখে নিয়ে আমি যদি একটু আগে যদি টাকাটা এনে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে উনি 100 টাকা যত টাকা তার উপর ডিমান্ড করে আমার টাকা দেয়। আর আমি যে টাকাটা আগে নিয়েছি তার জন্য আমার ক্যাশিয়ার স্যার ওকেও কিছু ইন্টারেস্ট দিতে হয়।
ওকে,
কিন্তু আমি 100 নিলে ওকে হয়তো 50 দিই বা 30 দিই, আগে মানে চোখ দিয়ে আমার টিপ দিয়ে আসি যে স্যার এটা আমার হাতের কাজ, তখন যেভাবেই হোক উনি টাকা দিয়ে দেয়। আর যারা বেশি টাকা নেয়, 1,80,000 2 লক্ষ, তারা মনে করেন যে এক সপ্তাহ আগে এন্ট্রি করে ছুঁয়ে দেয় যে আমার এত তারিখে এত টাকা লাগবে, সেই এন্ট্রিটা আমাদেরকে টেলিফোনের মাধ্যমে করে ফোনে জানায়, আমরা ব্যাংকে থাকি, ফোনে জানা দিয়ে আমি এন্ট্রি করে রেখে দিই, পরে স্যার হিসেবে এসে কত টাকার অর্ডার হচ্ছে, ডাকাতি হওয়ার সম্ভাবনা বেশি মফস্বল এলাকা, সেই ক্ষেত্রে ওনারা আমাকে টাকা দেয়। পরে বিদেশি বউ ওই চেক টেকনিকে দেওয়া পরিচয় হলো, তার সঙ্গে এই ধরনের কোনো কথা নেই, শুধু সেই বিদেশির বউ সেই উপলক্ষে পরিচিত হলো, তার টাকা উঠাই দিলাম, 44,000 টাকা উঠাই দিলাম, আমাকে 300 টাকা দিয়ে গেছে, তার জন্য আমি ক্যাশিয়ার স্যারকে 1,000 টাকা ঘুষ দিচ্ছি। কিন্তু ওই সময় টাকা থাকে না যদিও, কিন্তু ওই যে বিদ্যুৎ বিল বিভিন্ন বিল যে আসে ওগুলো টাকাগুলো জমে না, 500 টাকা নোটগুলো আসে, ওখান থেকে সুন্দর মতো ওই ক্যাশিয়ার স্যার ঘুষে দেয়, তাকে কিছু ইন্টারেস্ট দিই। তো তারপরে আমি যা ভাইকে বললাম যে ভাই অমুক বিদেশির বউ, যে কি আপনারা চেনেন, তো আমাকে বললো যে মেয়েটা একটু খারাপ, তা আমি মনে মনে করছি এরকম খারাপ মেয়ে তো আমি খুঁজেছি।
এর মাঝখানে আপনার সাথীর সঙ্গে ধরনের সম্পর্ক হয়ে গেছে?
সাথীর সাথে সম্পর্ক আমার আছে,
তখনও চলতেছে,
সাথীর সঙ্গে সম্পর্ক আছে, সাথীর সঙ্গে আমার ফোনে কথা হয়, শুক্র শনিবার সুযোগ পেলে যাই।
আমি যেটা বোঝাচ্ছি মানে ওনার সঙ্গে আপনার একটা অবৈধ শারীরিক সম্পর্ক তখন চলছে?
হ্যাঁ, চলছে।
ওকে,
তারপরে বিদেশির বউ, তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা কই, তখন মানে সাথীর সঙ্গে তো আমার সম্পর্ক আছে, তার কাছে যাচ্ছি আসিচ্ছি এগুলো সব ঠিক আছে, কিন্তু আমি যে বিদেশির বউয়ের সঙ্গে কথা বলি এটা আমার সাথী জানে না, কিন্তু আমার আমার সঙ্গে যে তারা আবার জানে, যে আমার সঙ্গে কথা বলি তো ওরা আবার জানে। তো জানা পড়ে যায় তিনজনের সঙ্গে আমি যুক্তি করলাম, আর আমরা যে 3 জন সদস্য আছি, একটা আমার তাবুতে ভাই আর একটা আমার বন্ধু, এক গ্রামেই বাড়ি।
আচ্ছা,
তো তখন আমার ব্যাংকটা হচ্ছে দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় কেউ থাকে না, একবার চতুর্থ তলায় আপনার ছোট্ট একটা ছাপড়া, চারটে তিন দিয়ে একটা ছাপড়া করা আছে, আর সেখানে শুধু ওই ব্যাংক বিল্ডিং এর মালিকের বউ, উনি যা ওখানে ভাত টাত খায়, আর কোন কাজ কাম ওখানে আর কোনো কাজ নেই, ভাত রাখে প্লাস খায়, ভাত রাখে প্লাস খায়, কিন্তু ওনারা থাকে একবার নিচে একটা টিনের একটা ঘর আছে মাটিতে, সেখানে
এই বিল্ডিং এর মালিকের বউ,
হ্যাঁ বিল্ডিং এর মালিকের বউ এবং বিল্ডিং এর মালিক,
কেন এরকম মানে বিল্ডিং থাকতেন এত
না, ওরা নিশ্চয় ঘুমায় যে মাটির আবাস পায়, ঠান্ডা মাটি খালি পায়, সবসময় ঘোরাফেরা করে এবং টিউবওয়েলের পানি, ওরা নিশ্চয় থাকতে ভালোবাসে আর কি, ওপরে থাকে না, তো এক পর্যায়ে পরে আবার ওই বিদেশের বউ টাকা নিতে আসে, তো টাকা নিতে আসে, তো আমার একটা স্যার আছে জাকির নাম, ওই ব্যাংকের স্যার, ওনারা খুব ভুলের মানুষ, পাঁচ রক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যে কোনো বিষয়ে স্যারের কাছে বলি, স্যার আমাকে সেটা সমাধান দেয়, তো আমি স্যারক বললাম, স্যার আমার তো একটা বিদেশির বউয়ের সঙ্গে এই ব্যাপারে পরিচিত হয়েছে, আমি তার সঙ্গে একটু ফিলিমেন্টে আলাপ টালাপ করতে চাই, যদি কোনো বিচার টিচার আসে তো আপনি একটু এটা দেখেন, তো বলছে ঠিক আছে যাচ্ছি কি করবে এটা আমরা দেখবো, উনি পরে আমি ওর সঙ্গে কথা বলি, আজকে একটু ফ্রি হওয়া বলি, কাল একটু ফ্রি হওয়া বলি, তো এক পর্যায়ে একদিন কথা বলতে বলতে আমরা ওই ছাদে গেলাম, যা এক কথা দুই কথা স্বামী নিয়ে বিদেশ কিভাবে বিদেশ গেছে, আপনি কিভাবে দিন গেল কাটান, এই গল্পটাই সেদিন হলো, কিন্তু আমাদের কোনো কাজ কাম কিছু হলো না, সেদিন চলে গেল, ফোন নাম্বার দিয়ে গেল, কিন্তু আমার স্বাধীর সাথে কিন্তু সম্পর্ক আছেই, আমার ডিউটি চলে স্বাধীর সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু এই বিদেশের বই তো ফোন নাম্বার দিয়ে গেল, কিন্তু আমার ফোন যখন আমি কথা বলবো তখন তো আমি স্বাধীর কাছে ধরা হয়ে যাবো, আমার ফোন বিজি কেন বা ওয়াইটিং কেন, তখন আমাদের যে ব্যাংকে একটা অনলি একটা কম্পিউটার থাকে, ওই যে আপনার ওয়েস্ট ইউনিয়নে যে টাকাটা আসে, হ্যাঁ মেসেজের মাধ্যমে যে টাকাটা আসে, তো ওখানে একটা মডেম থাকে, মডেমের ভিতরে একটা সিম থাকে, তখন আমি মডেমটা ওখানে স্যার একটা ডোরে রেখে যেত, আর আমার যে কম্পিউটারটা ছিল ওই কম্পিউটার একটা লক করা ছিল, আমি যদিও টিপতে জানি না, লক করা থাকতো নাম দিয়ে লক করা, কিন্তু সেটা আমি জানি কিন্তু বলতেছি না, তো তারপর আমি ওই মডেমটা নিলাম ডোয়ার থেকে বাড়ি করে নিলাম, নিয়ে এদিকে একটা সিম, তখন আমি সিমটা বের করে আমার মোবাইলে উঠাইলাম, ওঠানোর পরে দেখি নাকি আপনার ব্যালেন্স নেই, ব্যালেন্স দেখায় না, কিন্তু ফোন দিলে ফোন যায়, তখন তো আমার ফোন একটা, আমি তো বিপদে পড়ে গেলাম, আমি আর একটা ফোন কিনলাম 1200 টাকা দিয়ে, ফোন কেনার পরে রাতে এই সিম ব্যবহার করি, সেটা কিন্তু আমার সঙ্গে যারা আছে তারা এই সিমের ব্যবহার কিছু জানে না, কিন্তু আমি জানি আর শুধু ওই বিদেশের বউ জানে, শুধু আমার তার সঙ্গেই কথা আর কারোর সঙ্গে ওই সিম দেওয়ার কথা নেই, যদিও কথা হয় দুইটা, দুই ফোনে এক মিনিট স্বাধীর সঙ্গে কথা হচ্ছে, হয়তো বলি আমি একটু টয়লেটে আছি তোমার সঙ্গে পরে কথা বলছি 5 মিনিট পরে, এক 5 মিনিট বলে এক বলে যে আমি একটু টয়লেটে যাচ্ছি বা বাজারে যাচ্ছি, আমি তোমার সঙ্গে 10 মিনিট পরে কথা বলছি, কিন্তু এই 10 মিনিট ফিরে হয়তো স্বাধীর সময় দিচ্ছি বা বিদেশের বউ সময় দিচ্ছি, এভাবে আমার কথা চলছে, পরে যে ওয়েস্ট ইউনিয়নের যে টাকাটা আসে ওটাতে তো নেটে ঢুকতে হয়, কিন্তু আর নেটে কাজ হয় না, নেটে কাজ হয় না, কারণ কি, কারণ কি, তখন ওই মডেমটা খুলে আমার মাধ্যমেই দোকানে পাঠালো, যেখানে ফটোকপি করা হয় তারা একটু কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণ ভালো অভিজ্ঞতা তাদের, বলছে স্যার বলতেছে দেখে আসো এটার প্রবলেম কি, তো আমি যা বললাম যে ভাই স্যার পাঠালো এটা নেটে ঢোকা যাচ্ছে না, নেটে ঢোকা যাচ্ছে না, পরে বলতেছে সিম দেখে কথা বলছে, তখন তো আমার মানে কলে যায় আর পানি নেই, আমার সাইকেলটা বুঝে চলে গেল,
প্রিয় শ্রোতা বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জি কিবরিয়ার সাথে এবিসি রেডিও FM 89.2। বিরতির পর আবারও ফিরে আসবো, আরিফাকে বলতে চাই জীবনের গল্প পার্ট 3 বইটি আমার সম্পাদিত বই, এটি এই মুহূর্তে বইমেলাতে পাওয়া যাচ্ছে, আপনারা যদি সংগ্রহ করতে চান আপনারা চলে আসবেন সরওয়ার্দী উদ্যানের 212 নম্বর স্টল বর্ণ প্রকাশের স্টলে, আপনারা যদি ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন, অফিস টাইমে ফোন দিতে হবে 9টা থেকে বিকেল 5টার মধ্যে 16297 অর্থাৎ rokomari.com এর 16297 এই নম্বরে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেল্ফ, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেল্ফ।
চার মিনিট পর আবারও ফিরে আসলাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, আমরা কথা না দাঁড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই, যারা জেবিএসবি তে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আরো একবার বলছি 09613 892 892। বলুন তারপর
আমার চাকরিটা বুঝে চলে গেল, তখন আমি এসে স্যারক বললাম স্যার এই সিমটা দিয়ে কেউ কথা বলছে, স্যার কিন্তু আমাকে বলছে তুই যদি কথা বলে থাকিস তাহলে স্বীকার হ, যেহেতু এই কথাটা তোরাই বলছো, তা আমি ভাবছি যে এটা হয়তো নেট এটা পারবে না, এটা কোনোভাবে সম্ভব না, আমি বলবো হ্যাঁ বার করুক সমস্যা কি, আমরা কথা বলিও না ওই বিষয়ে, আমরা স্যার কথা বলে কি আমাদের ফোন সব আছে। পরে যখন বললো যে 3 দিন পরে স্যার বলতেছে লাস্টে এত নাম্বার কথা হয়েছে, কিন্তু আমার একটা কথা, আমি কিন্তু সিমটা তখন আমার মুখস্থ হলো নাম্বারটা, আমি ওই নাম্বার সেটে রাখি না, সবসময় ডিলিট করে রাখি মুখস্থ, তো আমি নাম্বার ডিলিট করে দিই, কিন্তু তখন এইভাবে বললো, তখন ম্যানেজার স্যার আমাকে ডাকলো, ম্যানেজার স্যার আগে তার সঙ্গে ওই মেয়েটার সঙ্গে যোগাযোগ করছে, মিয়াটা ফোন দেওয়ার সাথে কি খবর, কেমন আছেন? অনেকদিন হলো তো ফোন দেন না, সিম বন্ধ হয়। এভাবে বলার পরে তখন মিয়াটা বলছে যে আজিজুল আমার সঙ্গে কথা বলছিল। তখন স্যার মিয়াটাকে ডাকে, সে ব্যাংকে আসে, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ তার কিন্তু আর হলো না। এই নাম্বারটা কিন্তু আমি টাকা দিইনি। সে নাম্বার তো প্রথমে একদিন কথা হয়েছে, বলছে আমি এই সিম ব্যবহার করি না, এই সিম ওই যে সিম মডেমের সিমটা তো উঠাইলাম। রাতে ঘুমাই রাতে ওদের কথা বলি, কথা বলে শুয়ে বের করে দিনে গুলো ফোন দিলাম। আমার দিনে তো ডিউটি থাকি, সেও জানে আর সেদিকে যাদের ডিউটি থাকি, কিন্তু সে আসে আগে আমার সঙ্গে যোগাযোগ করছে যে আমি কোথায় আছি। কিন্তু স্যার তো আর চেনে না যে এই মেয়েটাই, কিন্তু তার সঙ্গে ফোনে কথা বলছে ডাকছে, সে আমাকে উপরে নিয়ে গেল। আমার কিন্তু একটা বিপদ, যে চাকরি হারানোর বিপদ কিন্তু এটির সামনে চলতেছে। আমরা যে উপরে গেলাম, উপরে যাওয়ার পরে বলে রাখলাম, আগে বললাম ছাপড়ার মতো একটা রুম, তা আমরা দুজন রুমের ভিতরে যা বসলাম। আমার সঙ্গে এক কথা দুই কথা এরকম কথা চলতেছে, কথা বলতে বলতেই মানে আর কি স্যারের সঙ্গে কিভাবে কথা হলো। তা আমি বললাম শোনো, যা হবার হয়েছে, আমি তো এই সিম দিয়ে কথা বলছি, কিন্তু যেটা লক্ষ্য ছিল তোমার সঙ্গে কথা বলছি, আমার যদি চাকরিটা চলে যায় আমার দুঃখ নেই, কিন্তু আমার শখ ছিল আমি তোমার কাছে একটা দিন থাকবো। তোমাকে পাই না পাই সেটা পরের হিসেব, যে তোমার কাছে আমি একটা দিন থাকবো, হয়তো চাকরিটা চলেও যেতে পারে না, টেনা ছড়াবো, কিন্তু আমার আশা পূরণ হবে না। আমি তখন
আপনি আপনার নামটা বলে প্রশ্নটা করুন।
আমি মাসুদ রানা বিইউপি থেকে এসেছি। ভাই আমরা বুঝতে পারছি এখানে কি ঘটেছে, আমরা বিষয়টি স্কিপ করে সামনের দিকে যেতে চাই।
ওকে, আই এম টেকিং ইউর নোট, উই আর স্কিপিং দিস পার্ট। ফাইন, আমরা এই পার্টটা স্কিপ করতে চাই, আপনি এই পার্টটা স্কিপ করে সামনের দিক থেকে বলেন, বলুন। তারপরে
কথা বলার পরে উনি আমার প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু আমি যে দরজাটা লাগাবো এটা এটা আমার হচ্ছিল না, কিন্তু আমার ওই কাজ চলতেছে, কিন্তু হঠাৎ দরজাটা আমার খুলে আসলো। আমি তাকায় দেখে আমার এই মালিকের বউ ভাতের বাতিল নিয়ে যাচ্ছে, সে আমাকে দেখে ভাতের বাতিল ফালাইয়া দিচ্ছে, ভাতের ভাতের ফালাইয়া দেয়। দেওয়ার পরে আমি ওখানে কোনো কথা বলি না, মালিকের বউ নিজ দিকে আরো সোজা নিচে চলে আসে, আমি ব্যাংকের ভিতরে ঢুকি, আমি মেয়েটাকে বলি, শুধু একটা কথা বললাম যে এখানে কিন্তু আমার বিপদ, একদিকে চাকরি নেই আজকে এই কাহিনী, তুমি আর ব্যাংকের সারের কাছে ঢুকো না, এটা পরে যোগাযোগ করে হবে। তো ফোন নাম্বারের কথা হলে বললেন, এখন ফোন নাম্বার আমি খুঁজে নেবো তোমাকে দাও। যাই আমি কিন্তু সারের কাছে গেলাম, সারের কাছে বললাম স্যার এই কাহিনী আমার চাকরিটা বাঁচান স্যার,
সবকিছু খুলে বললাম।
হ্যাঁ, তখন আমি এটাও বললাম স্যার আমি কিন্তু ফোনে সিমে কিন্তু আমি কথা বলছি স্যার, আমি কিভাবে ব্যস্ত স্যার, আমি ব্যস্ত আমি গরিব ঘরেছিল নদী ভাঙলি এলাকার লোক। স্যার আমাকে প্রথমত বলল, তুই যা, তুই আগে যে বিল্ডিং মালিকের বউ তার দুই পাও ধরে আর পাও ছেড়ে দিবে। তখন আমি তাকে বললাম, স্যার আমি একটা চাকরি করি, একটা সরকারি চাকরি করি, তো দুই পাও সাপড়ে ধর। আমি বললাম, স্যার এটাকে ঠিক হবে, আপনার পিছনে থাকেন। বলতেছে, তুই যা, আমি আসতেছি। আমি বললাম, না স্যার আমার থাকা লাগি। তো আমি স্যারক সঙ্গে করে নিয়ে গেছি, নিচেই নিয়ে গেছি, যা ওই মালিকের বউ হাত পাওয়া ধরছে, আমি ওখানে তার দুই পাওয়া ধরছি, ধরে বললাম যে আপনার দুইটা ছেলে, মনে করেন যে আমি একটা তিনটা, আমি একটা অপরাধ করছি, মা কখনো ছেলে দূরে ফেলে দিতে পারেন, আর আপনার কারণে আমার চাকরিটা চলে যায়, আমার পেটের নাতি দেখে দেখে এটা কখনই আপনার চাবেন না, আপনার মায়ের মতো আমি একটা ভুল করছি, আপনার ক্ষমা করে দেন। তখন বলতেছে, আমার ছেলে যদি এটা শোনে তাহলে তো তোকে একবার মেরে হলাবি, আমার কোনোদিন তুই করে বলে নেই, তুমি বাবা সারা কথা বলো, ডেকে ডুকে খাওয়াইছে, যেহেতু আমরা ওখানে থাকছি, ঈদের সময় থাকছি, খাওয়াইছে, তো উনি মাফ করে দিলাম। এই কথাটা এখান থেকে শেষ, মানে এই বিদেশের বের সম্পর্কটা, এদিকে কিন্তু আমার স্বাধীন সঙ্গে রিলেশন চলেছে, শেষ হয়ে
গেল,
মানে ওই মানে বিল্ডিং এর মালিকের মেয়ের কাছে শেষ, কিন্তু খালি সারের কাছে থাকলো, কিন্তু আমার ব্যাংকের বিষয়টা তো যায়নি, মানে মালিকের বউ যে দেখলো তার কাছে শেষ, সে আর কোথাও জড়ালো না, তার যে ঘরের স্বামী তাকে আর বলে নাই, আমি যে এত করে বললাম সে স্বামীকে আর বলে নাই, সারের কাছে এটা স্বীকার হওয়া, সবকিছু স্বীকার হওয়া, কিন্তু মালিকের বউয়ের কাছে গেলাম। যাওয়ার পরে স্যার আমাকে বললো, এক কাজ কর, তুই সিমটা নিয়ে মডেমটা নিয়ে ওই দোকানে যা, শাশুড়ি টাকা না কয় টাকা কি যেন একটা লোড পেইড নাকি যেন করতে গেল, করলে তাহলে নেটে ঢোকা যাবে, কারণ ওইটা একটা বিল এসে গেছে, বিলটা পেইড হয়নি, বিলটা আপনার হবে বলে এক তারিখে, সেই বিলটা হয়ে গেছে 15 তারিখে, মানে কথা ওই টাকার কথা বলা হয়ে গেছে। পরে করার পরে এদিকে তো আমার সিমও হয়ে গেল, তো তখন ওই স্যার বললো, স্যার সিমও হয়ে গেছে। তখন ম্যানেজার স্যার তারা তো মনে করেন অনেক শিক্ষিত, তারা তো বোঝে যে কি কারণে ওকে গেছে। তো তখন আমি স্যার যখন ওই স্যার রুমে ভাত খাই, আমি স্যারের কাছে যা বললাম, স্যার সুখ দুঃখের কথা সব আপনার কাছে বলি স্যার, আপনার আমার বাপের মতো, আপনি কি চান স্যার আমার পেটন দাঁত দিলে আমার চাকরিটা চলে যাবে, স্যার আমি একটা ভুল করছি স্যার, এখন এখানে কি করবো স্যার, আমি কথাটা আমি বলছি স্যার, আমি বুঝতে পারিনি যে এটা এরকম হবে, আর যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু কথা বলতাম না। তো আমি স্যার লোট মোট দিয়ে সিমটা ঠিক করেছি স্যার, আপনার দুটো পাওয়া দিলে আমি জীবনে এরকম কোনো ভুল করবো না, বাকি জীবনের মতো শিক্ষা আমার পেটটা দাঁত দিয়ে না স্যার, আমি খুব গরিব ঘরের ছিল। এই কথা বলার পরে স্যার আর এই বিষয়ে কিছুই বলে নেই, তখন স্যার কিন্তু আমাকে মাফ করে দিল, কথা একবার এই ইয়েটা শেষ, ওই সিমের বিষয়টা শেষ, স্যার আমাকে মাফ করে দিল। আমি মেয়েটার বিষয়ে মেয়েটার সঙ্গে দেখা করবি, তারপরে যে ও ব্যাংকে আসে আমি ওকে দেখেও না দেখার ভান করি, হয়তো দেখা যাচ্ছে আমাকে যে সময় ডাকবে সে সময় আমি বিরাট ইম্পর্টেন্ট কাজ আসে না, সেই কাজ হয়তো ক্যাশ রুমের কাজ যায় বসে থাকি, নাহলে ম্যানেজার স্যারের কাছে বসে থাকি, মানে আমার দিকে তাকালে আমি চোখ গরম করি, মানে এই সারা দিয়ে সম্ভব না, ম্যানেজার স্যার ক্যাশ রুমে এরকম জায়গায় থাকি, এইভাবে এইভাবে আস্তে আস্তে ওই আমাকে নিজের থেকে ভুলে গেল, কিন্তু সাথীর সাথে আমার সম্পর্ক আছে, ওনার সাথে সম্পর্ক আমার এভাবেই শেষ হয়ে গেল। তো সেই পর্দায় এর মধ্যে শুরু হলো কি, ওই যে প্রথম বলে রাখলাম যে আর মধ্যে ট্রেনিং করলাম, আমরা কিন্তু জেনুইন ট্রেনিং করলাম না, এই দুই নাম্বার লোক ধরা শুরু হয়ে গেল।
মানে তখন আপনি আলটিমেটলি চাকরিতে দুই নাম্বার হিসেবে আছেন।
দুই নাম্বার হিসেবে আপনার তো এটা প্রথমেই বলে আছে যে আর আর ভেতর ট্রেনিং করে গেলাম।
আচ্ছা,
আমরা তো জেনুইন ট্রেনিং করিনি।
আচ্ছা,
তো আর আর ভেতর ট্রেনিং করে দুই নাম্বারই শুরু হয়ে গেল। এর মধ্যে একটা সুযোগ আসলো কি যে কুমিল্লা জেলা অফিসে আমার নামটা তখন চলে গেল। তো ম্যানেজার স্যার কিন্তু একটা কাজ করতো, আমাদের ট্রেনিং শেষ দিয়ে কিন্তু আসলাম, ব্যাংকে আসলাম। ম্যানেজার স্যার কি করতো, চেকটা সিগনেচার করে দিলাম, কিশোরক দিয়ে 15,000 টাকা নিয়ে আয়। ম্যানেজার স্যার অর্ডার করছে ওখানে কিশোর আর হুশ আসা, সঙ্গে সঙ্গে চেকটা নিয়ে এভাবে দিকে টাকাটা দিয়ে দিল। তখন আমার মাথার ভিতরে একটা বুদ্ধি এলো, এই চেক যদি আমি সংগ্রহ করতে পারি, ম্যানেজার যে সিগনেচার, এই সিগনেচার আমার কাছে জাল করা কোন ব্যাপার না। আমি অনেক বড় বড় সিগনেচার জাল করছি,
নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। ও কিন্তু বড় ধরনের একটা বিপদের দিকে যাচ্ছে, এবং সিচুয়েশনটা কি, সিচুয়েশনটা হচ্ছে যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে, এই একটা ভয় আছে। চাকরি যদি চলে যায় তাহলে ওকে ভবিষ্যতে কিছু না কিছু করে খেতে হবে। সো আমরা সবসময় একটা কথা মনে করি যে যে কোনো অপরাধের পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে। ও ফলো করেছে যে ক্যাশিয়ার ম্যানেজারের কাছ থেকে কোনো চেক নিয়ে গেলে সেটা সে ভালো করে খুঁটেও দেখে না, সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দেয়। সুতরাং এটাকে সে পুঁজি করে কোন একটা কিছু করবে। ওকে, বলেন তো
কিন্তু ক্যাশিয়ার স্যার দেখে সেখানে স্যার ঠিক আছে কিনা, আর ম্যানেজার স্যারের লেখাটা এত ইয়ে লেখা, মানে ওর চেয়ে সোজা কোনো লেখা নেই, মানে আমি যদি চোখ মুঞ্জে যদি ইয়ে করি
তাহলে সহজে হয়ে
যাবে, সহজ। তখন আমি একটা চেক বই করে পাই, তখন আমি নিজে একটা অ্যাকাউন্ট করলাম, নিজে একটা অ্যাকাউন্ট করলাম এবং আমার সঙ্গে যে তিনজন আছে তাদেরকেও অ্যাকাউন্ট করালাম। তো আমি যে প্রথমে একটা চেক দিয়ে আমি যে টাকা উঠালাম, মনে রাখবেন চেকের এক নাম্বার থেকে 10টা পাতা থাকে, 10টা পাতা দিয়ে কিন্তু প্রথম থেকে সিরিয়াল থাকে, যেমন নতুন টাকাগুলো আসলে 1, 2, 3 সিরিয়াল থাকে না, এরকম চেকগুলো তো সিরিয়াল থাকে। তখন আমার একটা চেক দিয়ে উঠালাম, ওঠানোর পরে আমি ভাবলাম যে এর ভিতরে কোন ত্রুটি আছে নাকি, এটা নিয়ে আমি অনেক ভাবাভাবি করলাম, ধরতে পারি না।
আপনার চেকে টাকা তুললেন মানে আপনার অ্যাকাউন্টে টাকা ছিল?
হ্যাঁ, আমার অ্যাকাউন্টে টাকা ছিল। ওই যে মানে অ্যাকাউন্ট খোলার সময় 500 টাকা দেওয়া লাগে, কিন্তু আমরা তো ব্যাংকের হিসাব, আমার কিসের 500 টাকা, 500 টাকা দিলাম, 500 টাকা কিন্তু মোটা আনেছি, তাহলে আমার চেক থাকলো 9টা, তখন বললেন এই চেকটা ধরা পড়ে যাবে। তো আল্লাহর কি কাম, আমরা মাঝে মাঝে ইয়ে করতাম, চেক সিরিয়াল করতাম, তারপরে হচ্ছে মূল টাকা যোগ দিতাম, ভাউচার করতাম, এগুলো হয়তো আপনি জানেন কিনা জানি না, চেক কিন্তু ভাউচার করতে হয়। তো করার পরে একটা মহিলা চেক থুছে, বয়স্ক মহিলা চেক থুছে, ওই চেক থুয়ে আমার চোখের আড়াল হওয়া আমি ওটা চুরি করা শেষ, আর এক সেকেন্ড দিয়ে আমি চুরি করা শেষ দিচ্ছে অলরেডি, মানে চুরি যে করছি ওখানে। তো মনে করেন যে স্বয়ং আল্লাহ ছাড়া কেউ বললে বিশ্বাস করবে না চুরি করছে, এটা কি সম্ভব? আমরা আপনাদেরকে সেবা দিচ্ছি, যদি আপনার আপনাকে আমার চোর বানান তাহলে আমার ব্যাংকের প্রয়োজন নেই, ব্যাংকে কি আপনি টাকা রাখবেন? রাখবেন না, কারণ আমরা সেবার নামে চোর হয়ে যাচ্ছি। ওটা সরাই দিলাম, কিন্তু বিষয়টা
ছিল ওই চেকটা,
চেক পুরো চেকের পাতা ছিল,
চেক বইটা সরাই,
চেক বই।
আচ্ছা,
আর আসলে জিনিস হচ্ছে কি, প্র্যাকটিক্যালি না দেখাতে পারলে এটা তো আর হয় না। আমাদের যে ব্যাংকের রেজার্টটা এরকম রেজার্ট, তো রেজার্টটা দেখা গেছে পুষ্টার নাম্বার 18 নম্বর একটা চেক আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে 1,000, মনে রাখবেন অ্যাকাউন্ট নাম্বারটার নাম হচ্ছে 1,000। তো আমার ওই চেকটা তো লেখা আছে 1,000, তাহলে আমি যদি ইতিপূর্বে করে থাকি 1,000, তাহলে এখন অবশ্যই 5,000 হয়েছে। যেমন আমার আমার একটা অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্ট আছে, আপনার অবশ্যই বুঝছেন যে 1 থেকে শুরু হয়েছে। তখন যে লাস্টের যে শূন্যটা থাকলো 1,000, 3টা 0 না, লাস্টের শূন্যটা আমি উপর দিয়ে একটু কলম ঘষা নিলাম, তাহলে আমার কত হলো 10,001 হয়ে গেল। 10,001 অ্যাকাউন্ট এটা কোথায় আছে? তখন এটা কিন্তু আমি কত বানালাম, 1,000টা কত বানালাম, 10,001। বানানোর পরে যে ম্যানেজার স্যার আমাকে ডাকে, আমি ওই স্যারের চান্স নিয়ে থাকি, আমি এখন চেকের উপরে নিখলাম 50,000 টাকা, 50,000 টাকা লেগে আমি ওই সেকেন্ড স্যারটা মেরে দিলাম।
আপনি কিভাবে নিশ্চিত হলেন ওর অ্যাকাউন্টে 50,000 টাকা আছে?
আমার তো ওটা নিশ্চিত হওয়া লাগবে না, আপনার আমি যে চেকটা লেখে আপনাকে জমা দিচ্ছি, এটা আপনাকে জমা দিচ্ছি, এটা আমাকে জমা দিলাম। এখন আপনি কি করবেন, এই চেকটা নিয়ে যান, রেজারের পাতা উল্টে উল্টে দেখবেন টাকাটা আছে কিনা, এই দেখাটা তো আর আপনাকে লাগিচ্ছে না, এটা তো আপনার, এটা ম্যানেজার স্যার তো দেখে দিল, আসলে কি
ম্যানেজার স্যার দেখে নাই,
ম্যানেজার স্যার যেটা দিয়েছে পোস্টিং হয়ে গেল, হওয়ার পর স্যার কি করলো, সিগনেচার বেড়ে দিল, আমার তো পোস্টিং কি করলাম, আমি পোস্টিং দিলাম
নিজের মতো করে,
হ্যাঁ, এত নাম্বার পুষ্টে, এত নাম্বার ইয়ে, এত টাকা, এত
অ্যাকাউন্ট,
না ওই যে 10,000 অ্যাকাউন্ট, ওই বয়স্ক মহিলা তো ধরা গেল 10,000, ওর যে 1,000 থাকলো, 10,000 করলো না, ওইটাতে আমি যে 1,000 এক করে দিলাম।
হ্যাঁ, আপনি আপনার নামটা বলে প্রশ্নটা করুন।
আমি রুম্মান ক্যাডেট কলেজ থেকে এসেছি। ভাইয়া, বিষয়টা আমার কাছে জটিল মনে হচ্ছে, একটু ক্লিয়ার করুন প্লিজ।
বিষয়টা আসলে আমার কাছেও খুব জটিল মনে হচ্ছে, ইভেন ব্যাংকের যে জায়গাটা আছে সে জায়গাটা থেকে জটিল মনে হবে, বাট ইট হ্যাপেন। আমাদের আসলে পুরো বিষয়টা ক্লারিফাই করার কোন দরকার নেই, আমরা চাই নাও যে বিষয়টা কিভাবে হয়েছে সেটা রিভিল করা, কিন্তু ও ঘটনাটা যে করেছে সেটা ওর বক্তব্য থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। যাই হোক, আপনি বলুন আপনার মতো করে। তারপর
আমি যে পোস্টিংটা দিলাম এটা আমার মতো পোস্টিং দেওয়ার পরে ম্যানেজার স্যার কি করলো, আমাকে যে ডাক দিয়ে ইয়েটা দেওয়ালো, লেজারটা নেওয়ালো, নিয়ে তো পোস্টিং দিল। স্যার কি করলো, স্যারের ইচ্ছা মতো দেখে তার পোস্টিং করলো। স্যার যে দেখলো যে কত নম্বর পুষ্টি, দেখে তো পোস্টিং দিল। আমি আর কি করলাম, দেখলাম না। তখন আমি ওই যে আগে রাতে যে ঘুমাইলাম তখন দেখে এলাম যে 10,000 অ্যাকাউন্ট কত, এটা পুষ্টে কত। আমি ওই পুষ্টে তখন চেকার লেখে রাখলাম, ওপরে লেখে রাখলাম চেকার, কিন্তু ওপরে এরকম মনে করেন একটা চেক এখানে কিন্তু লেখা রাখেন, লেখা রেখে একটা চান্দায় নিয়ে দিয়ে দিয়ে লেজার নাম্বার পাস অ্যাকাউন্ট নাম্বার এত লেখা থাকলো। তখন আমি দেখলাম যে প্রথমে যা যা লেখার দরকার শিখার সেটা লিখলাম, লেখে স্যার আমাকে কখন ডাক দেয়। আরেকটা কথা, আমার শিখে কিন্তু তারিখ থাকে না, তারিখ কিন্তু আমি সঙ্গে সঙ্গে দিই না, আমি পোস্টিং মোস্টিং সব করে রাখলাম, সিগনেচার করে রাখলাম।
তারিখ যখন আপনি দিবেন মানে যখন তুলবেন তখনই দিবেন?
তো যখন তুলবো তখনই তারিখ দেবো, মানে স্যার আমাকে কালকে আমার চেক দিবে তার কি গ্যারান্টি আছে? নেই। পরশু দিবে তার কি গ্যারান্টি আছে? 10 দিন নাও দিতে পারে, এই জন্য আমার তারিখ নেই, কিন্তু আমার সিগনেচার প্লাস সব কাজ ওকে, খালি তারিখটা আবার। তো এগুলো রাখলাম, পরে স্যার যে ডাক দিচ্ছে তখন 50,000 টাকা যায় ওটার সাথে, 30,000 টাকা ছাড়া আমার 50,000 80,000।
এইটা নিয়ে কি আপনার ভয় হচ্ছিল না ওই মুহূর্তে?
এটার বিষয়ে আমার একটু ভয় নেই, কারণ
আপনি কনফিডেন্ট যে কাজ হবে,
একবার 100-এ-100 মানে আর চেয়ে কনফিডেন্স নেই, মানে বাচ্চা কান দিলে যেমন মা দুধ খাওয়া এরকম কনফিডেন্স, তার তো বেশি কনফিডেন্স। আমি যেটা ম্যানেজার স্যার যেখানে বলছে মানে আমি যে চাকরিটা করি, আমার বস যদি আমাকে বলে এটা ওখানে কোন বছরের কোন হুশ আছে, পরে আমি গেলাম 80,000 টাকা আমাকে দিয়ে দিলাম, আমি 50,000 টাকা ওখানে সেভ আমার পকেটে, 30,000 টাকা আমার হাতে, 30,000 টাকা মানে স্যারকে দিলাম, 50,000 টাকা আমার রুমে ঢুকলাম, যাতে রাঙের ভেতর তালা মারল। ওই টাকাটাতে আমার প্রথম হলো কাজটা হলো কি, প্রথম যে একটা মোবাইল কিনে নিয়ে আসলাম 2,500 টাকা,
এবং এটা ধরার কোন সুযোগ নেই যে একটা কে দিচ্ছে বা কি করছে,
কোন সুযোগ নেই, কোন স্কোপই নেই। মানে ওখানে 10টা থেকে 5টা পর্যন্ত আপনার হাতে ক্ষমতা, তারপরে ক্ষমতা আমার হাতে, কারণ আপনি করে গেলেন 8 ঘন্টা, আমি থাকবো 24 ঘন্টা ব্যাংকের ভেতর, তাহলে ক্ষমতাটা বেশি আমার হাতে। তখন কি করলো, সব যে টাকা পয়সা গুলো উঠানো হয়ে গেল, তখন দেখা গেছে যে মনে রাখবেন ভালো করে খেয়াল রাখবেন যে 5 নম্বর রাজার থেকে 37,000 টাকা উঠাইলো, আমিও ওই 5 নম্বর রাজার থেকে 50,000 উঠাইলাম, কয়টা চেক গেল, 2টা, এবং আরো 10 জন গ্রাহক টাকা উঠালো 10,000 করে। সব টাকাটা এত বড় একটা সাদা কাগজ নিবে, এত নাম্বার চেক 10,000, এত নাম্বার চেক 50,000, এত নাম্বার চেক 30,000, এত নাম্বার চেক 10,000, এই সব টাকাটা ইন টোটাল নিচে যোগ হবে, সর্বমোট যোগ হলো, এটা কিন্তু আন্দাজে বললাম 2 লক্ষ টাকা যোগ হলো, যোগ হলো 2 লক্ষ টাকা, এবং চেক গুলো সিরিয়াল করলাম, একটা আছে পুষ্টার নাম্বার 12, আর একটা আছে 18, তাহলে 12টা আগে থাকবে, 18টা নিচে থাকবে, আর একটা পুষ্টার নাম্বার আছে 29, এইভাবে ওপর থেকে নিচের দিকে আসবে সবগুলো, যে সাদা কাগজটা যোগ না মানে যোগটা নিচে থাকলো, চেক গুলো উপরে থাকলো, স্টেপলার মারা থাকলো। তখন ওই 5 নম্বর রাজারের ভেতর এমনি ফিরে আসলাম, খালি ওই সাদা যে ঢোকনা গানটা এটুক বার করে রাখলাম, বার করে রাখলাম, এটা যে পোস্টিং হয়েছে এটা তো পোস্টিং ছাড়া টাকা দেয় নাই, এটা চেক হওয়ার জন্য সকালবেলা চেক হয়, অফিসে আসে চেক হবে যে এই পোস্টিং গুলো ঠিক হচ্ছে কিনা, কিন্তু ব্যাংকের ভেতর থাকলাম কিন্তু আমরাই। স্যারের আসার আগে আমি কি করবো, রাত্রে ওই চেকটা বার করুন, বার করে আমার যে 50,000 চেকটা, চেকটা বার করলাম, এবং সাদা কাগজে যে লেখাটা নিখলাম, যোগটা নামালাম, সেটাও শেষ করলাম, পুনরায় নতুন করে যোগ দিলাম 50,000 ছাড়া, এবং ওই কাগজটা পুরোটাই আউট করে দিলাম, সাদা যেটা দুঃখ লাগিয়ে রাখলাম না, এই যে 12টা চেকের, যেমন আমার 50,000 ছাড়া 30,000 আর হচ্ছে গ্রাহকের 10টা, এই 12টা চেক না, আমি তখন 11টা করলাম, এবং যেটা যোগ নাম আছি সেটা পুরোটাই চেঞ্জ করলাম, পুরো তোর একটা কাগজ ফিরে আমি পুনরায় নতুন করে যোগ করলাম,
মানে ধরার কোন সুযোগই নাই
না। আর ওই কাজগুলো আমরাই করতাম, সবসময় আমরাই করতাম। আরেকটা সে ছিল ব্যাংকের স্টাফ, ওই চশমা মশমা বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, তেমন ইয়া নেই। তখন কি করলাম আমি, তখন আমার সব কাজটা সরালাম, সরে পুনরায় যোগ নাগালাম, 2 লক্ষ টাকা যোগ নামালাম, সেখানে কত হলো 1.5 লক্ষ। ওখানে কি কেউ জানবে যে এখান থেকে 50,000 টাকা উঠছে? ডকুমেন্ট ওখানে নেই। তখন কি করলো, সকালে সার গেল, লেদার উল্টালো, 5 নম্বর পৃষ্ঠে 6 নম্বর পৃষ্ঠে সব ঠিক আছে ওকে, কিন্তু এখানে যোগের কোন এটা ধরা খাবে
ব্যাংক থেকে, ধরা খাবে আসলে কোথায় গিয়ে?
এটা ধরা খাবে আপনার জুন প্লাস ডিসেম্বর, কিভাবে ধরা খাবে জানেন?
টোটাল হিসেবটা বের হবে,
টোটাল ইন টোটাল, আর সেটাও কিন্তু এভাবে ধরা খাবে, সেটা ধরা খাওয়ার স্কোপ একটাই, যে আমি গত জুনে আমার যে লেনদেন যে অ্যামাউন্টটা সে হিসেবে আমার লাভ আসলো 8 লক্ষ টাকা, ডিসেম্বরে আমার আমি যে টাকাগুলো উঠেছি তখন আমার তখন কিন্তু ওই ইন টোটালটা কমে আসছে।
আমি দেখেন আজকে আমি মানে একদম অবাক হয়ে যাচ্ছি, আপনি পড়াশোনা করেছেন ক্লাস 6 পর্যন্ত, ক্লাস 6 পাশ করেননি, ও ব্যাংকের হিসাব কতটা ভালো বোঝে। ক্যাচ মি ইফ ইউ ক্যান একটা ছবি আছে, যদি আপনারা সুযোগ পান দেখবেন, মানে ব্যাংকের হিসাব ও যতটা ভালো বোঝে আমি ডেফিনেটলি শিওর, স্নাতক এবং স্নাতকোত্তর করা এবং হিসাব বিজ্ঞানে পড়া এরকম অনেকেই ওর চেয়ে ভালো বোঝে না, বিকজ ও প্র্যাকটিক্যালি থেকে দেখেছে এবং ও এত টেকনিক্যালি জিনিসটা করেছে, ও এখন পর্যন্ত ধরা পড়েছে কিনা আমি যথেষ্ট সন্দেহ হয়, আমার মনে হয় ধরা পড়েনি, আরো সামনে দিকে, কারণ ও যেই জায়গায় সরকারি চাকরি করতো সেই সরকারি চাকরিতে এখনো বহাল আছে। যাই হোক, তো আপনি ওটা করলেন সে রাতে, তারপর
সে পরে চেকটা সারা দেওয়া সকালে পোস্টিং দিল, আমি তো কাগজপত্র সব সরালাম, ওখানে দেখার আর কোন স্কোপ নাই। তখন আমার মনের ভিতরে একটা আনন্দ, আমি এখন 50,000 টাকার মালিক, এখন আমি কি করি, তখন আমার বাড়িতে একটা ঘর, তো আমি তো এতে প্রেম করলাম, সাথীর লগে তো আমার সম্পর্ক আছে, তখন কিন্তু আমি টাকা পয়সা বাড়িতে দিতে পারতেছি না। তখন যে আমার ছোট্ট বোনটা আছে সে আমাকে বলে যে ভাই মানের স্বপ্ন দেখে তুই ব্যাংকে টাকা রাখছিস, আসলে কিন্তু এগুলো কিছুই না। তখন আমার তো মনে রেখে আনন্দ, আমার বাপক যদি আমি 40,000 টাকা দিই, আমার বাপ কবিতা বাবা তুই কই, তুই এত আগে গালাম শুনে খাই। তো যাই হোক, আমার বোনের কথা বলার আমি কই হ্যাঁ কিছু টাকা রাখছি, টাকাটা আমি 50,000 পেলাম পরের দিনে ছুটি। একটা ছুটি চলে গেলাম বাড়িতে, যা আমার আব্বারা তো 42,000 টাকা দিলাম, দিয়ে বললাম যে আব্বা এই টাকাটা আমি ব্যাংকে রাখছিলাম। ওই টাকা আমার আব্বা এদিক সেদিক না করে সেই দিন থেকে কাজ শুরু, আমি একটা ঘর করলাম, মানে ঘরটা আমার টিনের ঘর। সেবার ছুটিতে যাচ্ছিলাম মনে হয় 10 দিনের, পরে চলে গেলাম আবার ব্যাংকে ছুটি শেষ। কিন্তু সাথীর সঙ্গে তখন আমার ফোনে কথা হয়, সাথীর সঙ্গে তো আমার নাম্বার আছে, আমার বাবার সঙ্গে কথা বললাম, মায়ের সঙ্গে কথা বললাম, ছুটি মুটি ক্যান্সেল করে চলে গেলাম। যা প্রতিদিন আগে যে আমাকে যাতে সাথীর বাড়িতে ঢুকতে হবে, যা আমি সাথীর বাড়িতে উঠলাম, যা ওখানে রাত্রিরে থাকে সকালে ব্যাংকে যা উপস্থিত। যাওয়ার পর আমার তো হাত খেলি, আমার টেনশন আর একটা এই যে টাকা তুলতে হবে। পরের দিনে সেই কার্ডটা লিখলাম 40,000, তারিখ সারা দিয়ে ম্যানেজার স্যার কখন দেয়, ম্যানেজার স্যার দিলে আমি ফিরে 40,000 টাকা উঠলাম, তাহলে আমার টাকা আসলে গতি 90,000, আমি এবার মোট 14,50,000 টাকা তুলছি। আমি ডিসেম্বর পর্যন্ত থাকলাম, জুন থেকে ডিসেম্বর, সেই আমাদের জুনে
14,50,000 টাকা। আপনি চিন্তা করে দেখেন যেটা ওর জন্য কত টাকা, এবং এইরকম একটা গ্রামীণ মানে পরিবেশে অজপাড়া গায়ে এই ব্যাংকের যেখানে 1,00,000 টাকা তুলতে গেলে 1 সপ্তাহে জানাতে হয় ফোন দিয়ে, এভাবে 4,50,000 টাকা আপনি তুললেন।
4,50,000 টাকা তুললাম, হয়তো আপনি এটা শুনে বলতেছেন বিশাল অনেক কিছু টাকা, কিন্তু 4,50,000 টাকা আমি এটা টাকাই মনে করি, এটা তখন আমি টিস্যুর মতো মনে করতাম, আমি হাত চেক দেখলে টাকা পাচ্ছি, আমার কাছে তখন টাকা পয়সার কোনো ইয়া মনে হয় না। তো আমাদের সেই জুন মাসে হয়তো 12,00,000 টাকা আমাদের লাভ ছিল, কিন্তু ডিসেম্বরে তা তখন লাভ আসলো কত, 12,00,000 টাকা ছিল, হয়তো 50,000টি বেশি হবে, একবার ডাউন মেরে আসলো 6-এর দিকে, মানে হিসেবে তখন কিছু লেনদেন হয়তো কম হয়েছে, এই জন্য একবার কমের দিকে এসে গেছে। তখন সারা গেলে ওরা টেনশন যে কি ব্যাপার, এত কম হলো, এত কম তো হওয়ার কথা না। তখন আমি বুঝতে পারলাম যে অতি চালাকের গলায় ধরি, এখন কোন সমস্যা হওয়া দরকার। তখন আমি সরাসরি আমার স্যারের কাছে গেলাম, আমাদের ডিস্ট্রিক্ট স্যারের কাছে, যা বললাম স্যার আমি তো এখন চাকরি করতেছি, শুনতেছি যে 42 দিন ট্রেনিং করা লাগে, আমি তো 7 দিন ট্রেনিং করছি স্যার, তা থেকে আমার চাকরি আসতে করে তুমি 7 দিন ট্রেনিং করছো, তাহলে চাকরি ছাড়ো নি কেন? বললাম স্যার গরিব মানুষের চোর টাকা পয়সা দিয়ে ঢুকছিলাম, টাকাটা উঠতে হবে, এই কারণে চাকরি করতেছি। তো আমি তখন যা হয়েছে স্যারের কাছে শিখলাম, তখন স্যার আমাকে সাদা দিলাম, আমার কাছে শুনলো বিস্তারিত কিভাবে কিভাবে, আমি বললাম এভাবে এভাবে, বলার পরে বলছে ঠিক আছে তুমি বারান্দায় ওয়াইট করো, তাই আমি বারান্দায় ওয়াইট করলাম, একটু পর আমাকে প্রত্যাহার সিজিয়ানে ধরা দিল, মানে ওখান থেকে চেঞ্জ, ওখান থেকে আমার চাকরি চেঞ্জ, চলে গেল ওখান থেকে চাকরি, একদম চাকরি শেষ। ব্যাংকে আসলাম, এসে কিন্তু আমি বললাম আমার চাকরি শেষ, কারণ আমি জানি যে আমি যদি একদিন ডিউটি করি টাকা পাবো না, করলে পাবো না, ব্যাংকে আমার চলতেছে, আমি
ব্যাংক থেকে টাকাটা দেয়,
হ্যাঁ ব্যাংক, ব্যাংক সংস্থা আপনার সরকারের কাছে দেয়, সরকার থেকে আমাদের কাছে আসে। তারপরে ডিউটি করে গেলাম সাথীদের বাড়ি, যা আমি কি বলবো, বললাম যে আমার কুমিল্লা জেলার দাউদকান্দি একটা টোল প্লাজা আছে, গেলে হয়তো চিনবেন বা নাম শুনছেন, টোল প্লাজায় আমার পোস্টিং, আমি একথা বললাম
সাথে,
হ্যাঁ আমার ওখানে পোস্টিং। তখন আমাকে বিভিন্ন কিছু খাওয়ালো, আমি জানি যে পরের দিন আমাকে যাওয়া লাগবে, এটা আমার মনটা শুধু জানতেছেন, আর এই চাকরিটা কিন্তু আমার স্বেচ্ছার মধ্যে ছেড়ে দেওয়া হলো, যেহেতু হ্যাঁ লাভের হিসাবটা ইয়ে করে এসে গেল, তখন যদি আমি ধরা খাওয়া যায় এর মধ্যে আরেকটা কথা, আমরা তো 3 জন সদস্য, তার মধ্যে একজন যেটা আমার তাদের হয় সে তার কিন্তু চাকরি চলে গেছে, সেগুলো 2 নম্বরের মধ্যে একজন। পরে আর মা একটু কান্দাকাটি করলো, সাথে কান্দাকাটি করলো যে কালকে চলে যাবো, বিদেশ দিয়ে দিল, আমাকে টাকা দিল 7,000, কিন্তু বললো ইসলাম ভাই দুটো বিদেশ থাকে, আমাকে টাকা দিল 7,000। আমি আসলাম, আমি টেরাং মেরাং সব গোছায় গোছায় স্যারের কাছ থেকে বিদেশ আদায় নিয়ে, তো আমি যে কটা স্যারের কাছে বিদায় নিতে গেছি, আল্লাহ দশক বাদ আমার 9টা স্যার ছিল, 9টা স্যারের কাছে মোটামুটি আমার 7,000 টাকা উঠে গেছে, 7,000 টাকা উঠেছে, কিন্তু আমি ব্যাংকের জন্য অনেক টাকা কামাই করছি। তো আমি যদি কাছে যদি আমার স্যার যদি স্যারের মনে মুখে যদি আমি কথাটা না শুনতাম যে এবার এই মাসে এত লাভ কম খেয়ে এটা কিভাবে কি হচ্ছে না বললে কিন্তু আমি চাকরি থেকে যাই। আর একটা কথা এই রেখেছি, আমি কিন্তু একটা সিল বানাছিলাম, এই যে বিদ্যুৎ বিল, আমার কাছে অনেক লোক বন্ধু বান্ধব আছে না, অনেক ব্যাংক বিলের সিরিয়াল কেটা সিরিয়াল টানাটানি করে, বিল দিয়ে গেল আমি হিট করে সিল মেরেছি কিনা স্যার ফেরত দিয়ে দিলাম, জানিয়ে দা কাজে বাজু কেশির সাথে বাজে, আমি আমার আমার কি ক্যাশিয়ারের সিগনেচার তো আমার জানা, ওটা যখন আমি ম্যানেজারের কাছে নিয়ে যাবে স্যার এই দেখেন আমার বিল পে সিগনেচার ঠিক আছে, হ্যাঁ কি করবি আমি আর দ্বারা বিল দেওয়া আছে সিগনেচার কার সিল কার, সেটা দেখে বিল হয়ে গেছে, এদিকে তো বিল দিচ্ছে কিন্তু বিল তো আমার তিরাঙ্গে, তার ডকুমেন্ট সে টাকা দিছে, ওইদিকে লাইন কাটতে যায় লাইন মানে এদিকে ব্যাংকে শেয়ার সাপ, আমি বিল দেখেছি আমার লাইনম্যান লাইন কাটতে আসছে, কারণ কি স্যার কয় বিল দেয়নি, কাগজ শুনে দেখে কয় কি ব্যাপার আমার তো সবকে বিল টিল তো আপনি দিয়ে গেছেন, কিন্তু ওই যে টোকেনে যা নাম টাম কিছু মানে কি করে কি হলো কি করে কি হলো, আমার তো আর ওগুলো নিয়ে আমি টানাটানি মজা আছে, বিভিন্ন মানুষ বিল দিয়ে যায়, ম্যানেজারের কাছে দিয়ে দেয়, আমার কাছে দিয়ে দেয়, ফোন করে করে আমার স্যারের কিছু বিশ্বাস লোক আছে যে টাকা জমা দিব সমস্যা, স্যার নিচে যেন চাবি নিয়ে পড়েছে, দাও গাড়িটা নাম দেয় উঠেছেন টাকা নিয়ে আসো বা অমুক আসবি আমার বিলটা নিয়ে আসো, এরকম কাজকর্ম স্যার করাইতো। কিন্তু আমি যে সাথীকের বাইরে 7,000 টাকা নিয়ে বিদায় হয়ে আসলাম, আসার পর একটা লোক আমাকে স্যালো মেশিন আছে না যে মোটর চালায় তার একটা বিল আছে 8,000 টাকার মতো, তো আমার বিলটা দিয়ে গেল, তা আমি আর সেই সিলটাও মেরে দিতে পারি নাই, তা কোনো কাগজও দিতে পারি, আমি সকালবেলা টাকা নিয়ে একবারে ডাইরেক্ট বাড়িতে আসলাম, আসার পরে আমার বগুড়াতে এসে আমি ওই বন্দুক যে সিমটা দিয়ে গেলাম, সাথে সাথে কিন্তু আমার যোগাযোগ হচ্ছে ফোনে, ওই যে আমার বন্দুক যে সিমটা দিয়ে গেলাম, তো আমি আসার পর আমার বন্ধুর সাথে দেখা, এ দোস্ত ভালো আছিস? ভালো আছি। কাজ করে তোর সিমটা তুই নি, কি হয়েছে তুই নি? আমি চিন্তা করলাম ওটা আমার অনবান্ডেড সিম, সিমটা নেওয়ার পরে আমাকে একটা নিয়ে ফোন দেয়।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসবো। আর এই ফাঁকে বলতে চাই, জীবনের গল্প পার্ট থ্রি বইটি আমার সম্পাদিত বই, এটি এই মুহূর্তে বইমেলাতে পাওয়া যাচ্ছে। আপনারা যদি সংগ্রহ করতে চান, আপনারা চলে আসবেন সরওয়ার্দী উদ্যানের 212 নম্বর স্টল, বর্ণ প্রকাশের স্টলে। আপনারা যদি ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান, তাহলে ফোন দেবেন, অফিস টাইমে ফোন দিতে হবে 9টা থেকে বিকেল 5টার মধ্যে, 16297 অর্থাৎ রকমারি.com এর 16297 এই নম্বরে। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মঞ্চে। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। যারা জেবিএসবি তে আসতে চান, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। বলুন তারপর।
তো ফোন আসলো, আমি ফোনটা ধরে তো কথা বললাম যে আমি শিলা বলতেছি, কাকে চাই? কিন্তু এই সিমটা দিয়ে আমার ওই বন্ধুর সাথে প্রেম, ওই মেয়েটার সম্পর্ক, কিন্তু আমার বন্ধু মেয়েটার সঙ্গে কাজে করছে। কাজে করার পরে আমার বন্ধুটা মেয়েটাকে বলছে, তুই পারলে আমার লেখা একটা বিয়ে করে দেখাচ্ছ। কিন্তু এটা আমার বন্ধুর সঙ্গে ওই মেয়েটার সঙ্গে মিট হয়েছে। কিন্তু বন্ধু সিমটা কি করলো, আমাকে দিল। আমার মেয়েটার কোনটা আমার খুব ভালো লাগলো, মানে তার কথা আমাকে পাগল করে দিচ্ছে আর কি। মানে এরকম সুন্দর কথার মেয়ে আমি কোথাও পাইনি। আমার সম্পর্ক সাথীর সাথেও কিন্তু চলেছে, কিন্তু সাথীর সাথে সম্পর্ক চললেও আর অন্তর্খানে নেই। ঠিক আছে, আমার সে কুমিল্লা, আমি তোর ওখানে যাচ্ছি না, আমি আস্তে আস্তে বাদ দিয়ে দেবো। এই মেয়েটার সঙ্গে আমার কথা 5 দিন বা 7 দিন এরকম কথা হয়েছে। কথা হওয়ার পরে আমার জন্য একটা সুযোগ আসলো যে কি, আমার আবার ওই পিসি বড় হই, আমরা 10 জন ছেলে এক হলাম। বগুড়াতে লোক নেবে আমাদের ডিপার্টমেন্টে, আমরা গেলাম। আমি 5'6", কিন্তু হালকা একটু শর্ট হই। তারপর আমার বগুড়াতে শর্ট, আমি মাপে শর্ট করা, আমার শুধু বারবার মাপে শর্ট করা। তখন আমি কি বললাম, আমাকে তো চাকরি ঢুকতেই হবে, কারণ এর ভাত আমার পেটে দুর্দা ঘুরতে হবে, আমাকে করতেই হবে। তখন কোথায় কোথায় লোক নেবে আমি মানে খালি খোঁজ রাখি, কোথায় কোথায় লোক নেবে আপনার ইয়াতে মুন্সিগঞ্জ জেলায়। ডাইরেক্ট আসলাম মুন্সিগঞ্জ জেলায়, কবে লোক নেবে নিজের চোখে আসে দেখে গেলাম। মানুষের কথা কারণ ঠিক আছে, মুন্সিগঞ্জ জেলায় এসে আমি স্কুল সার্টিফিকেট সংগ্রহ করলাম 8 পাশের, মানে যেটা খুবই ভাবে পাওয়া যায়। কিন্তু আমার যে বড় ভাই যে বলছিলাম যে বিশেষ খেয়ে আরো লোকজন চাকরি দিছে, দেওয়ার পরে তাদের কাছে সার্টিফিকেট আছে। তখন আমি ওই বড় ভাইয়ের সাথে কথাবার্তা বলে কোন আমার সার্টিফিকেট দরকার, বড় ভাইয়ের সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সব সংগ্রহ করে দিল। আমি ওখানে এসে দাঁড়ায় গেলাম আল্লাহর রহমতে, ট্রেনিং আমি একবার পারফেক্ট হয়ে গেলাম। আমরা 10 জন আছি, বড় ভাই নিয়ে আছে, কিন্তু বড় ভাইকে ওই 10টা লোক দিয়ে দিছে। আমি ওরা সবার কাছ থেকে টাকা নিচ্ছে, আবার শুধু প্রশিক্ষণের জন্য 60,000-70,000, মানে 60,000 নিচ্ছে কোনো টাকা নেই, আমার কাছে টাকা নিচ্ছে অনলি 12,000। আমি 9টা লোক সংগ্রহ করে দিচ্ছি আমার বড় ভাই, মানে আমরা 10 জন একসাথে করবো, আমার তো 12,000 টাকা নিচ্ছে। নিয়ে ট্রেনিং করলাম, করার পরে কিছুদিন পরে আমার মোবাইলে মেসেজ আসলো, প্লিজ জয়েন ইন গাইবান্ধা। কিন্তু আমি চাকরিতে ভর্তি হলাম কোন তার ঠিকানায়, মুন্সিগঞ্জের ঠিকানায়। তারা জানলো কি আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমার মেসেজটা গেল গাইবান্ধা। তাহলে আমার 500 ভর্তি দিলাই, আমি যা চাকরিতে জয়েন করলাম। এটা হচ্ছে 2012 সালের কাহিনী, 25/12/2012। কিন্তু এই মেয়েটার সঙ্গে আমার 7 দিনের মতো কথা হয়েছে, তারপরে কিন্তু এটা কিন্তু বাইরের কথা, তারপর ট্রেনিং এর মাথায় শুরু
করে। মেয়েটার
নাম ছিল শিলা,
শিলা।
কিন্তু আমি সামনে একটু যোগ দিচ্ছি, আরিফা আক্তার শিলা, আরিফাটা সামনে অ্যাড করছি আমি। আর আমার এই গল্পটা অবশ্যই মেয়েটা শুনবে। তো তারপরে ওনার সঙ্গে কথা, কিন্তু আমাদের মেসেজ আসলো প্লিজ জয়েন ইন গাইবান্ধা। আমি গাইবান্ধা যা প্রথমে আমার যোগদান হলো পল্লী বিদ্যুৎ সমিতি, তো গাইবান্ধা জেলায় যোগদান। তো মেয়েটার সঙ্গে আমার কথা হলো কি, এখন আমি একটা চাকরিতে উঠলাম, আমার তো এখন মোবাইল বিলের আর সমস্যা নেই, মোবাইল বিলের কোনো সমস্যা নেই, এখন মোবাইল বিলের কথাবার্তা বলতে পারবো, যেহেতু আমার মাস গেলে বেতন আসবে। তখন আমাদের বেতন আসলে কত জানেন, 31শে মাস 8,804 টাকা, আর 30শে মাস 8,520 টাকা, অর্থাৎ 284 টাকা আমাদের দৈনিক। এটা শুধু আমাদের 8 ঘন্টার ডিউটি, আমাদের রেশন টেশন এটা আলাদা আমরা পাই। তখন মেয়েটা আসবে আমার কাছে, সে জোর পূর্বক, আমি কিন্তু তাকে আসার জন্য খুব আর ইচ্ছা করিনি, মানে চাই নাই যে থাক আসার দরকার নেই, কিন্তু তার যে আমার এই বন্ধুর সাথে সম্পর্ক আছে কিছু হয়েছে মেয়েটার, কিন্তু সেটা আমার বলার দরকার ছিল।
এটা কি ওই বন্ধু হিসেবেই আপনার সঙ্গে কথা বলতেছে নাকি?
না, আমি নতুন, আমার বন্ধু যে তাকে একটা ঠেট দিতে পারলে আমার এলাকায় একটা বিয়ে করে দেখা, এই জন্য মেয়েটা অতি চালাক। তো মেয়েটা আমার কাছে পরিচয় দেয়নি, তো আমার সাথে দেখা করবে আমার বোনের মতো। তারপরে আমার একটা খালাতে ভাই আছে, নাম ফেরদৌস, ও ঢাকাতে আমাদের গভর্নমেন্টই আছে। তো আমি ওর কাছে শেয়ার করলাম ভাই এই কাহিনী, তো আমার কোনো সহযোগিতা করেছেন আমার ভাই, কারণ জানা যায় কোনো অঘটন ঘটাবে, আর সবচেয়ে বড় কথা আমি তো একা, আমার জন্য কোনো অঘটন না ঘটে। তো আমার খালা দাবি আমাকে সময় দিচ্ছে না, প্রথম একটু দু একবার মুখে থাকলো, থাকার পরে বলতেছে ঠিক আছে নিয়ে আয়। আসলো, ওকে আসার পরে একটা গাইবান্ধা স্টেশন পার হয়ে পূর্ব পাশে বোর্ডিং, বোর্ডিং এ আমি ওকে রাখলাম, রাত্রি আসলে সারা রাত থাকলো। থাকার পরে কিন্তু আমার এই সদর থানার একটা এসআই টাঙ্গাইল লাইব্রেরি আমার খুব ভালোবাসে, কিন্তু মেয়েটা যে আসলে আমার হোটেলে আর রাখিচ্ছে না, আমি আমি ফর এক্সাম্পল বলছি যে আমার বোন কেমন বোন, তখন তার পুরো বায়োডাটা দিতে পারি না, তো রাখে না, পরে আমার রেফারেন্সে রাখলো। রাখার পরে পরের দিন আমি আসলাম, দিনে আসলাম ভোর চারটে থেকে আটটা মধ্যে ডিউটি করে আসলাম, আসে কিছুক্ষণ থাকলাম, ওই কিন্তু আসলে আমার বোন হয়ে, আমি কিন্তু ঠিকঠাক বোনের মজাটা দিয়ে ওখানে রাখলাম, বললাম ঠিক আছে তুমি এখানে থাকো, আমার এখান থেকে বাইরে যেতে সময় লাগবে আধা ঘন্টা, আমি চার ঘন্টা ডিউটি আসে করে আসি, করে আসে তোমাকে নিয়ে যাবো। তো আমি ওকে কথা বলে চলে গেলাম, আমি ক্যাম্পে যাওয়া আপনার পোশাক টোশাক পরে ডিউটি শুরু, আমার ডিউটি শুরু, আমি মনে হয় আর এক মিনিট গেলে আমার পোস্ট টাইম বুঝা পাবো, সেখানে আমি স্যার করে আছি, আমার ক্যাম্পের ভেতর দেখি পুলিশের গাড়ি র্যাবের গাড়ি ঢুকতেছে ওই দিক দিয়ে, তো আমরা আসলে এমনি তো কোনো অফিসারের গাড়ি ঢুকলে আমরা সিলুট মিলুট করি। আমি দেখো ওই মেয়েটার সঙ্গে যে আমার নাম বলতেছে আজিজুল, আমাকে বিয়ে করার কথা নিয়ে এসে এঙ্কা হোটেলে ফেলায় রাখছে, মেয়েটা র্যাব প্লাস পুলিশ সাথে করে নিয়েছে, এবং তার মধ্যে যে সারের রেফারেন্স তাকে আমি শুটিং এ রাখলাম, ওই সারও আছে, তো নিয়ে আসছে। পরে আমি এক পর্যায়ে না স্বীকার গেলাম যে না বিয়ে করার কোনো কথা নেই, সে আপনি তার কাছ থেকে শুনুন, আমার কাছে বোনের কথা বলে আসছে, এখানে বিয়ে কেন, এখানে তো বিয়ের কোনো প্রশ্ন নেই। তখন আমার সবাই বললে সাংবাদিকও কিন্তু সাথে আছে, তো তখন এক পর্যায়ে আমার আগে ছবি তুললো, দুজনে ক্যাট করে ছবি তুললো, আমার তো পোশাক পরা অবস্থায়, আমি খালি চাচ্ছি যে আমার মুখটা যেন না দেখা যায়, আমি নিঃশৃঙ্খলা থাকুন। যখন একটা মারামারির একটা বিষয়ে দাদা মানুষের হাতের মার, এটা তারা তো আর দেখবা না কোথায় মারলে ব্যথা পাবে কোথায় মারলে কি, তখন আমি আমার আব্বার কথা শুনে দিলাম,
গায়ে হাত তুলল আর চিন্তা ভাবনা করতেছে
মানুষ মারবে আমার কেমন পরিস্থিতি আছে, কিন্তু আমার গায়ে পোশাক আছে বিধায় আমার কেউ মারছে না, কিন্তু পুলিশও আমার উপরে খেপা, আমার মানে আমার গায়ে ইউনিফর্ম না থাকলে আমার ভাগ করে খাওয়া লাগতো, কিন্তু পোশাকটার কারণে শুধু আমার কেউ কিছু বলেনি। তারপর আমার আব্বাকে বললাম যে এখানে আমার আব্বাকে আমি প্রশিক্ষণ দিলাম, আমার আব্বা আমার কাছে ফিরে এলো, সেই বিষয়ে বললো, তো আব্বা বলছে যে কি কথা করেছে, বললাম যে পুলিশ টুলিশ র্যাপটা বাচ্চা সবাই আছে এই কাহিনী করেছে, আব্বা বলছে কোন পুলিশ আছে তাকে, তার সঙ্গে আমার আব্বা কথা বললো, যাই হোক কোনো কথা বলছে, হয়তো বলছে যে তাকে আমার বাড়িতে বেড়ে দাও, পরে বাড়িতে আমার সঙ্গে কথা বলছে যে আমি বিয়ে করাই দেবো, পরে ওই ছাড়ার হাত দিয়ে দরখাস্ত নিয়ে আমি সাত দিনের ছুটি পাস করলাম, পরে ওখানে একবার আমার খালার বাড়ি মেয়েটাকে নিয়ে খালার বেরিয়ে যাচ্ছি, যাতে আমার খালা দেবে একটা ভটভটি চালায় বড় ভটভটি, এটা যাচ্ছি আপনার শাকাটা থানা দিয়ে, শাকাটা থানা দিয়ে জুমার বাড়িতে ঢুকতেছি, কিন্তু জুমার বাড়ির মাঝখানে আমার আপনার খালা দেবে একটা ভটভটি চালায়, সে একবার একটা বাচ্চা ছেলে মেরে ফেলছে গাড়ি তলে ফেলে, কিন্তু এদিকে কিন্তু আমারও বিপদ, আমার খালা দেবের বিপদ, মানে আমার বিপদ দেখি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে রেখে, এখানেও কিন্তু মারি খাওয়ার পরিস্থিতি তৈরি মানা, কিন্তু আমার আপন খালা দেওয়া এখানে একটা মানুষ মেরে ফেলছে, আমার খালা দেওয়া একটা মেরে ফেল দিবি, এখন আমি কোন দিকে যাবো, এই দেখবো পারতেছি না ওই দেখবো পারতেছি না, কি করবো পরিস্থিতির শিকার, কিছুই করার নেই, নিজেকে বাঁচতে হবে, আমি খালা দেবের ওখানে কথাবার্তা কিছুই বলিনি, খালা দেবে কিন্তু আমার দেখে নেই, আমি চলে আছি আমার খালার বাড়িতে। খালার বাড়িতে আসার পরে আমাকে একটা ছেলে খালার এলাকার বাড়ি বলতেছে, ভাই আমি কিন্তু এই মেয়েটাকে চিনি, আমি এই মেয়েটাকে চিনি, তা আমি বললাম তো এটা একটা মানে ইয়ে করলো মজা করলো, এই মেয়েটা চিনবে কি করে, মানে চেনার তো কোনো কথা নাই, কিন্তু মেয়েটার তো সম্পর্ক আমার বন্ধু আমাকে বলে নাই, এই মেয়েও আমাকে বলে নাই। তারপর আমার খালার বাড়িতে হ্যাঁ সবাই বিয়ে করে দেওয়ার জন্য উৎসুক, মানে বিয়ে করে, কিন্তু আমার মা বাপ কেউ রাজি নেই, আমার বোন যখন না করছে, তো তাদের সবচেয়ে বড় কথা আমার বোনটাকে আমি খুব ভালোবাসি, কিন্তু আমি সেদিন একটা ভুল করছি, আমার বোনকে আমি একটা গাল দিচ্ছি, অনেক বড় একটা গাল, মানে যা শুনলে আমার নিজের প্রতি এখনো ঘৃণা জমা হয়, মানে আমি বোনটাকে বলতে পারি না, আমি বোনটাকে মানে খুবই কষ্ট হয় কথাটা মনে হয়, আমার বোনটাকে অনেক বড় একটা গাল দিচ্ছি, যা পৃথিবীর কোন ভাই বোনকে এই ধরনের গাল পাড়তে পারে না।
কেন দিলেন?
শুধু এই মেয়েটার কারণে, আমি তাকে বিয়ে করবো তারা না করে, তো আমি তাকে বিয়ে করবো, তো আমার খালাতে ভাই কাজী, আমার খালা দেওয়া হচ্ছে সহকারী কাজী, ও বলতেছে দুই লক্ষ টাকা স্টেডি করবো, বললাম না আমি দুই লক্ষ টাকা স্টেডি করবো না, আমি স্টেডি করবো 20,000 টাকা, আমি তখন বললাম দুই লক্ষ টাকা কামিন করলে এখন তোকে আমি বিয়ে করবো, এখন তোর 72 ঘন্টা পরে তোকে আমি ছেড়ে দেবো, ডিভোর্স দেবো, সেটা এলাকার মানুষদের সব বন্যা বন্যা মানুষ যারা সবাইকে দিয়ে তোকে নষ্ট করানো করে আমি ছেড়ে দেবো, 2 লক্ষ টাকা তোলা আমার কাছে কোনো ব্যাপার না, আর যদি তুই মহারণা চাস তাহলে মহারণা, আর যদি আমার ভালো চাস তাহলে 20,000 টাকা। তখন ওই কাজী তো মেয়ের একটা কথা শোনে, যেহেতু এটা মেয়ের কেউ নেই, বলছে যে এর কথা মতো হবে না, তুমি যেটা বলেছো কইতে হবে যা কামিন করবে সেটাতে আমি রাজি, তখন আমি বললাম 20,000 টাকা, 20,000 টাকা কামিন করলাম, করে ওকে আমি বিয়ে করলাম, কিন্তু আমার মা বাপ বোন টোন কেউ আসেনি, কিন্তু আমি যে বিয়ে করলাম আমার তো বউয়ের কাছে থাকতে হবে, আজকে আমার থাকার জায়গা নেই, আমার খালাতে ভাই থাকে, ওক বললাম, কিন্তু আমার খালাতে ভাই আমার কাছ থেকে টাকা খাবে, ওর ঘরে আমি একটা করে থাকছি 500 টাকা করে টাকা দিয়েছি, তিনটে রাত থাকছি 1500 টাকা আমার খালাতে ভাই দিয়েছি, মানে যেমন বাসা ভাড়া এরকম, আমার আপনার খালাতে ভাই, কিন্তু আবার ফির বাড়ি থেকে আমি চাল ডাল বাজার টাজার সব করে খেয়েছি, নানির বাড়িতে থাকছি, তো এখন আমার আব্বা তো কথা বলে না, কিন্তু আমি জানি যে মেয়েটাকে আমি ভালোবাসছি, মনে মনে ভালোবাসি, সেটা কিন্তু মেয়ে জানে, কিন্তু মেয়ে জানে তো আমার ভাই বোন, আমার এই জন্য কিন্তু বিয়ে করার আগ্রহ, বিয়েটা করলাম, আমার আব্বা বলতে আসছে যে না এটা কোনোভাবেই সম্ভব না, বউ বাদ দিতে হবে। 5 থেকে 7 দিন পরে আমার আব্বা এসে টাকা দিয়ে গেল বউ বাপ
২০০০ টাকা
দিয়ে গেলাম। আমি সরাসরি চলে গেলাম বগুড়া, যাই আর বুকের দ্বারাই বউকে ডিপোজিট দিলাম, দিয়ে বগুড়া পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠাই দিলাম মরণের টাকা। বউ কিন্তু আমার খালার বাড়িতে আসার পরে বউকে নিয়ে আমি রাস্তায় বের হয়েছি, মানুষ হয়েছে একটু খবর শিলা ভালো আছো তুমি এখানে গে, আমার মাথাটাতে হ্যাং শিলা ভালো আছো কারণ কি বউ নিয়ে কিন্তু আমি ঘুরতে বের হয়েছি, কিন্তু বউয়ের ব্যাগের মধ্যে দেখি সেগুলো কিন্তু আমি কিছুই দেখিনি। ওই যে গাইবান্ধা আসলো আসে আমার কাছে থাকলো, ব্যাগের ভেতরে কি আমি কিচ্ছু দেখিনি, ব্যাগের ভেতরে আর দেখি আবার কাছে যদি টাকা থাকে আমি তো স্বামী হতো আমাকে দিবে আর কাউকে দিবে না, এই জন্য ব্যাগ পাইনি। সবাই করছে শিলা ভালো আছো, চার পাঁচজন যখন করলো শিলা ভালো আসলো তখন আমি বললাম যে এখানে অবশ্যই কোনো খারাপ পয়েন্ট আছে, তখন আমি তাকে নিয়ে আসলাম বাড়িতে, আমার খালার বাড়িতে, আমার বাড়িতে না, নিয়ে এসে ব্যাগের মধ্যে হাজিয়ে দেখি ঢাকাতে একটা মামলা নারী শিশু নির্যাতন দমন 11 গোয়া ধারায় আমার এই বন্ধু পেতার নাম অমুক মামলা। আমি তো কাগজপত্র দেখে মাথাটা আমার পুরোটাই হ্যাং, আর তার অ্যাডভোকেট হচ্ছে আমার মামাতে ভাইছিল, সে সুপ্রিম কোর্টে আছে, সেই হলো অ্যাডভোকেট।
মানে সবকিছু সাজানো গোছানো প্ল্যান ছিল, এটাকে ফাঁসানো সম্ভব,
হ্যাঁ আমাকে ফাঁসানো, কিন্তু ওদের যে এগুলো আছে ওই যে বলে রাখছে যে পারলে আমার মতো একটা বিয়ে করে দেখে এই জন্য। তারপর যখন এটা দেখলাম তখন বিস্তারিত বললাম, তখন সে সব বললো যে আমি এলাকায় যাচ্ছি, এলাকায় মেলা বিচার ব্যবস্থা, আমি তো বাইরে থাকি, আমি তো জানি চেয়ারম্যান মেম্বার এলাকার সবাই জানে, আমার তো মাথাটা হ্যাং যে আল্লাহ আমি কি করলাম,
ডিভোর্স তখন আপনি দিয়ে দিয়েছেন,
ডিভোর্স তো দিয়ে দিয়েছি, আমার মা আব্বার কথা আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, সে বাড়িতে চলে গেল, কিন্তু ডিভোর্সের চিঠিটা কিন্তু কিছুদিন পরে যায়, ওর বাড়িতে গেলে যাওয়ার সাথে ওর মাথা হ্যাং, তখন যে ওর এত খারাপ ব্যবহার তা আমার জানা ছিল না, এত এত খারাপ ভাবে সে গাল বাড়িতে পারে। তো তারপর ওর বাড়িতে চিঠি দেওয়ার পর পাগল চলে আসলো আমার বাড়িতে, আমি কোথায়, আমার বাড়িতে আরো শাটারিং দিচ্ছে সে তো আমার বাড়িতে উঠবে জোর করে, আমার বাড়িতে আমার মা বাবা বলছে যে ওই যেন আমার এলাকায় আসতে পারে না, যা করে কয় কো আসে তা বগুড়াতে আমার বাড়িতে এসে মাঠের খাওয়া চলে গেল বগুড়া, আমার নামে একটা মামলা করলো যৌতুকের মামলা, যৌতুক আমি দিয়ে দিচ্ছি আমার কাছে ডকুমেন্ট আছে। মামলা করার পরে আমার যে আপন চাষা, আমার আপন চাষা আমার বাপের ভাই, আমার বাড়িতে 300 টাকা কিনছে তাকে আমি ভাগ দেইনি, আমি যে ওই 4,00,000 টাকা ইনকাম করলাম ব্যাংকে তখন কেনা, তো আমার চাচাকে ভাগ দেয়নি আমি একাই কিনছি, 300 টাকা তার আর কি ভাগ দিব, তো এই জন্য দিয়ে চাচা আমার উপর খুব, আমি দিলাম বউ ছেড়ে চাচা কি করলো তাকে মেয়ে ধর্ম করলো, ধর্ম করে তার ঘরে থাকতে দেয়। তারপরে মামলা রায় চলে গেলাম হাজিরা দিতে, যে আল্লাহ রহমতে আমার যে চাষা আছে তারা কিন্তু আমার পেস কাটতেছে, কি করেছি না করেছি সব মেয়ে বলেছে ফোনে, সব আমার চাষিকে মেলা না করছি, যাই হোক। তবে আমার আমি একটা কথা বলি আজকে এর ভিতরে বলে দিই, এর ভিতরে বলে তো আমি ভালো হওয়ার জন্য যাচ্ছি, তারপরে যদি যদি কোনোদিন মন নষ্ট হয় তো আমার প্রথম টার্গেট থাকবে আমার চাষা পেলার চাষি, আমার এই দুটো টার্গেট থাকবে, যদি বাকি জীবনে কোনো পাপে কোনো কারণে যদি খারাপ দিকে ফিরে চলে যাই আমি তো একদিন শপথ করে যাচ্ছি যে ভালো হয়ে যাবো। তারপরে ওখান থেকে হাজিরায় আমি রায় পেলাম, আমার জামিন হয়ে গেল, এবং আমার কেসের কাগজে কয়েকদিন পরে এরকম রায় আসছে একবার স্পষ্ট দেখা প্রাইসি কেস, মানে আমার আসামির পক্ষে মেয়ের পক্ষে নেই, যেহেতু আমি টাকা দিয়ে দিয়েছি। পরে মেয়ে এখানে ওখান থেকে হাজিরা দিয়ে আসলো আমার বাড়িতে মার খেলো, দশমদল হাসপাতালে ভর্তি হলো, হাসপাতালে ভর্তি হওয়ার পর
মার খেলো,
হ্যাঁ আমার বাড়িতে মার দিল, আমার মা বাপ সবাইকে বলে দিছি জোর মার ঠিক তো সব ঠিক, মারটের খায় সোনাদলা হাসপাতালে ভর্তি হলো, আসে ঢাকা ট্রাইব্যুনাল টু তে আমার নামে নারী শিশু 11 গদরায় একটা মামলা করলো, দিয়ে আমার নামে মরণ এসলো, তখন আমি গাইবান্ধা জেলায় পোস্টিং আছি, পোস্টিং থাকা অবস্থায় সে আমাকে ফোন দিল, দেওয়ার পরে যাওয়াটা ওয়ারেন্ট বার করছি, ওয়ারেন্ট বার করে সে খুশি, সে তো অনেক আনন্দ আমার নামে ওয়ারেন্ট বার করছে, তখন আমি তো চিন্তিত, আমার আব্বাকে ফোন দিয়ে গেছে ওয়ারেন্ট, তখন আমার আব্বা আমার গালাগিরি পেল, ফোন করে আমি ফোনটা বন্ধ করে দিলাম, দেওয়ার পরে আমার আব্বা কইছে তোর কাছে টাকা টুকা আছে, ফোনটা বন্ধ করা টাকা টুকা আছে, করলাম না কোনো টাকা টুকা নেই, কইছে ভাই তাই টাকা নিয়ে দাও 10,000, করলাম কেন, কইছে ওয়ারেন্ট বার হয়েছে যে কোনো মুহূর্তে পুলিশ ধরতে পারে, ঠিক আছে বাড়িতে আসলাম টাকা নিয়ে, টাকা 10,000 সবসময় আমার কাছে, কারণ আমি জানি আমাকে যে জায়গায় ধরু ও তো আমার ধরে তো প্রমোশন হবে না, ওর যদি প্রমোশন হতো তাহলে হতো, কিন্তু আমি যদি 2,000 টাকা দিই তাহলে আমার সুন্দর মতো ছেড়ে দিই। তখন আমি রাতে আর ক্যাম্পে থাকি না, তখন আমি মেয়েটা কিন্তু আর বাবার বাড়িতে মানে ঢাকায় সেবা দরকার খালার বাসা ফুপুর বাসা আছে এখানে থাকে, আমি ওকে ফোন দিলাম শিলা তুমি কোথায় ফুপুর বাসায়, ফোন দিলাম ওকে রাতে তুমি চলে আসো সকালে আসো আমার বাড়িতে চলে আসো আমি তোমাকে নেবো, যা হয়ে গেছে এগুলো বুঝতে পারিনি, আর এটা ছিল পুরোটাই আমার টেকনিক, ওকে আমি রাতে নিয়ে আসবো সকালে যাই আমি জামিন দিয়ে জামিন নিয়ে আসবো, আমার সাক্ষী থাকলো না ওখানে আমার জামিনটা হয়ে গেল, সাক্ষী নেই কিছু তার মামলা, ওকে রাতে নিয়ে আসলাম ওকে রাতে গাড়ি তুললাম আমার বাড়িতে এসছে, আমি গাইবান্ধার গাড়িতে একদম ঢাকা যাচ্ছি, এটা আর টুইতে আমার মামলা চারতলায়, আমি এসে কোর্টে এসে কাগজপত্র জমা দিলাম, সেলাম আমাকে ডাকে তুমি কই, বললাম থাকো আমার 1 ঘন্টা দেরিয়েছে 2 ঘন্টা দেরিয়েছে, কয়া কয়া রাখলাম 2টা বাজে তাই কোর্টে আমার দামি ইয়ে নেয় না কাগজ নেয় না, ওটা আমলে নেয় না, আমি কিন্তু হাজিরা দিয়ে দিছি আমলে নেয় নেই, সেদিন তো আমার থাকা নিল, কিন্তু ওখানে যাই পিপি আছে সেই পিপির সঙ্গে আমার এই বইয়ের সঙ্গে হচ্ছে লাইন গার্ড, সে ফোন করে বলছে যে তোমার হাজিরা জামিন নিতে আছে, ওর তো শুনে মাথা ফেরে চলে আছে, পরের দিন দিছি সবার শেষে আমার হাজিরাটা নিছে, তো আমি একটা জিনিস জানি কি যে চাকরির ক্ষেত্রে আছে কোন বিপদের ক্ষেত্রে হ স্যার জি স্যার কোন না স্যার নেই, যদি হ স্যার জি স্যার আমাকে যাই প্রশ্ন করো তুমি মেয়েটাকে নিবে জি স্যার, মেয়েটাকে নিয়ে করে খাওয়া জি স্যার, মানে আমি কোথায় স্যার 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 জি স্যার জি স্যার, তাহলে ইয়ে করো জামিন করো এই মেয়েটার যা ডকুমেন্ট নেই লিখিত বিখিত নেই সব নিয়ে জামিন করলাম, পরে আমি চিন্তা করলাম একসাথে আমি আর পারবো না কারণ এই কেস আমার খাটায় নাকি, পরে আমার আব্বা টাকা পয়সা নিয়ে পরে আব্বা সহ নিয়ে আসলাম, কিন্তু আমি কিন্তু আর মধ্যে ওর সাথে মিট হইনি, আবার অরণ বের করছে তখন আমার ভাসতে অ্যাডভোকেট করলাম ফোনে কেস থেকে বাঁচার বুদ্ধি কি করলাম তো কোর্টে একটু এলাম যোগ করবো কেস থেকেও বাঁচনি কোচার বাবা হাইকোর্টে স্টে নিয়ে যাবো ছয় মাসে কত টাকা খরচ হবি কয় মানছে নিল 670,000 তোর দিন দেয়া করে 15,000 কেস স্টে নিল ছয় মাসের মধ্যে কোনো জজের কোনো ওখানে কোনো ক্ষমতা নেই স্টে নিলাম যা এর মধ্যে আমি ওকে টাকা দিলাম টাকা রিসিভ করতে সব কপি টপি কাগজপাতি সব আমার ওকে একসেট উকিলের কাছে একসেট আমার মানিব্যাগের মধ্যে তা আমাকে জিজ্ঞাসা করছে তুমি যাওয়ার কথা নেও নি কেমন করলাম আমি স্যার এই বিষয়ে লিখিত দিছি নিব এখন আবার লিখিত দিচ্ছি আমি নিব না তাতে আমার কি রায় আসে আমি সেই রায় না স্টে নিলাম ওই তার ছয় মাসের মধ্যে কিছু করতে পারতেছে না স্টে নিয়ে কিন্তু আমি সরকারি অফিসে চলে গেলাম চলে যাওয়ার পর কয়েকদিন পরে সেও চলে গেছে ওখানে কিন্তু আমার ওখানে আমার যে অফিসার থানা অফিসার উনি এই বিষয়ে আমার বইয়ের বিষয়ে সবই জানেন তারপরে মেয়েটা গাইবন্ধ আবার গেল আমার ক্যাম্পে আমরা পোলাপান বসে আছি কিছু পোলাপান ভিডিও গান চালাচ্ছে রেকর্ড করেছে খেলাধুলা হচ্ছে এই মুহূর্তে মেয়েটা তো ওখানে উপস্থিত যা আমার সাথে তারা বিশৃঙ্খলা ঢেলা ঢেলে এই সেই কীর্তি কি হয়েছে ওর আমার কাছে আজকে ওর কাছে থাকা লাগবে কি করবো আর বুদ্ধি নিলাম সারক ফোন দিলাম থাকলাম থেকে থেকে চলে গেছে আমি সকালে ট্রেনে তুলে দিছি কিন্তু সে ট্রেনে দেয়নি নামে সকালে আমার থানা অফিসার পুলিশ নিয়ে এসে গেটা হাজির আজকে আমাকে ছেড়ে দিয়েছে আমাকে আজকে সংসার করছে আমার কাছে ছিল আমি কই না ছিলাম না আমি তো ওই রাতে ওর কাছে ছিলাম আমি তো চার বার ওর কাছে ছিলাম আমি যে ওই যে ইউজ করা প্যাকেট গুলো ফেলাই দিছি ও পুলিশের কাছে এখানে তারা সবগুলো দরা করে নিয়ে এসে কাছে এই দেখেন ছিল না এগুলো কইতে না আসলো তা আমার কোনো অভাব নেই কিন্তু আমার কেস কিন্তু ইস্টে আমি বুঝি তোর কাছে ছিলাম কোর্টে কথা হবে এখানে পুলিশের সামনে কোনো কথা নেই থানায় তো অভিযোগ করে আমার পুলিশের সাথে কথা হবে তোর সাথে কোনো কথা নেই পরে এমন পরিস্থিতি থেকে ওখানে আমি চাকরি রিজাইন দিলাম তারপর বাড়িতে চলে আসলাম আসে আমাদের চর এলাকায় গেলাম যাত্রা দেখতে যাত্রা দেখতে আসলে যাত্রা যারা দেখছে তারাই শুধু জানা যে সেখানে কত আনন্দ হয় আর মেয়েরা কিভাবে নাচে তখন মনের ভেতরে কোন ইয়েটা আসে শয়তানিটা আসে তো আমার একটা বন্ধু না হলে শিপন তো একটা মেয়ে ছিল যাত্রার মেয়ে ও নায়িকার অভিনয় করতাম তো আমার ওই শিপন বন্ধু আমরা যাত্রার মধ্যে তখন তো অন্যরকম অবস্থা আর তখন আমি সব ধরনের নেশা করতাম পানি ইয়াবা হেরোইন সবকিছু খাইতাম আমার বন্ধু বান্ধব খাইতাম এটা আমরা দৈনিক মনে করেন 15টা বাবা এটা গেছে এটা সর্বনিম্ন 15টা দুই তিন পাতা হেরোইন গেছে খাসি পানিটা নিউ খাসি তারপর যাত্রা শুনেছি তো আমার বন্ধু মেয়ে এটাকে ট্রাস করছে ট্রাস করার পরে আমরা যেখান থেকে গেছি এলাকাটার নাম শুনলে সর এলাকার লোক সবাই ভয় পায় কিন্তু বুঝতে পারে নাই তারপর ওই মেয়েটাকে ট্রাস করার পরে আমার বন্ধুটাকে ইচ্ছা মতো মারছে যা করা করে ন্যায় দিয়ে মারে মুড়ে মাথা মুতে ফেটে দিচ্ছে আর এর ভেতরে হাসির কথা কি আমরা তো ওটি কাঁদে কাঁদে করলাম করে আমরা আসতেছি রাস্তার মাঝে এসে আমার বন্ধুটা মার খেয়ে বলতেছে যে আমি যদি দুই চারটা ডিম না খাইতাম তাহলে এই মারেতে মরে যাইতাম আগে কিছু ডিম খেয়েছিলাম পরে আমরা একটা মনের ভেতরে খেয়াল যে এই মেয়েটা কি করে কি করা যায় পরের দিন সে যাত্রা কলস আমরা তার তাক পেলাম না চরের ভেতরে একদম ডাকাত আসলাম সে তো পুরো চর সে রাজত্ব করে তাকে বলে ওই যাত্রা আমরা আনলাম তারপরে আমরা বন্ধু বান্ধব সবাই আসলাম তারপরে সে যাত্রা আসলো গেলাম যাত্রা দেখতে যে আমাদের লক্ষ্য হজম করা সেটাকে হজম করবো
বিরতি শব্দ আরো একবার তার মানে আমাদেরকে পর্যায়ে একটু থামতে হবে প্রিয় শ্রোতা জীবনের গল্প পার্ট থ্রি বইটি বাজারে চলে এসছে বইমেলাতে আপনি সংগ্রহ করতে পারবেন বইমেলায় এনেছে বর্ণপ্রকাশ এবং অমর একুশে বইমেলার বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 212 আপনি যদি ঘরে বসে বইটি পেতে চান তাহলে আপনি রকমারি ডট কম এ ফোন দিতে পারেন তাদের ফোন নাম্বারটি হচ্ছে 16297 আরো একবার বলছি 16297 মাত্র চার মিনিটের বিরতি চার মিনিট পর আমি আর জি কি বিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইউর সেলফ রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইউর সেলফ
চার মিনিট পর আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 যারা জেবিএসবি তে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892 কথা না বাড়িয়ে আমি আপনাকে আবারও ফ্লোর দিচ্ছি বলুন তারপর
আমাদের লক্ষ্য হজম করবো এই জন্য আমার কাছে যাত্রা দেখতে যা ইয়ে দেখি আর আমরা সবাই ঘাটে নিয়ে গেছি ঘাটে ছিলাম যেটা বিয়েতে হ্যাঁ ফটকা বা ঘাটে বলা হয় গ্রামের ভাষায় ঘাটে বলা হয় যে আমরা যখন ওকে নিয়ে আসবো তখন ওই মেয়েটাকে ওখান থেকে টান দিব তখন তো হইতেই হবি কিন্তু আমরা তখন ঘাটে ফুটবি এদিকে আসবো এদিকে এদিকে চলে যাবি তো যাত্রা নিয়ে আসলো মেয়েটা ওখানে গান টান করে সবাই গান টান করে অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে এখন যাত্রা চলছে নিয়মিত আমরাও নিয়মিত তাই ওখানে একটা গ্যাং সাজে গেলাম তো ওখানে একটা জিনিস হচ্ছে কি শুধু টিনের কিন্তু বেড়া থাকে একটা করে টিনের ওটা তেমন হাই কোনো বেড়া না তখন আমরা 7-8 জন বন্ধু ছিলাম মেয়েটাকে একবার বাড়ি করে নিয়েছি ওখানে আর যখন আমরা গেছি 7-8 জন কিন্তু রুম গুলো হয় ছোট রুম এর চেয়ে অনেক ছোট রুম 7-8 জন লোক একটা রুমের দিকে গেলে ওইদিকে আর কিছু থাকে না কিন্তু এইদিকে তো আমরা যে এরকম মেম্বার তো আমরা কোনো লোক ঢুকতে দিবই না ওই মানে মুখ বান্ধে ওরা আউট করা শেষ ওরা একবার চরের ভেতরে নিয়ে গেলাম চরের ভেতরেই তার পুরো চর আছে নিয়ে আমরা সাত আটজন, যার মনে ছিল সে মন মত করলো, যার মনে ছিল সে কিভাবে মারি আমরা, আমরা এই কল্পনা করেছি এক মারবো কিভাবে,
মেরে ফেলবেন,
মেরে ফেলবে তোমার কারণে আমার বন্ধু অসুস্থ বন্ধু না এখনো ডাক্তারের কাছে হাসপাতালে ভর্তি হওয়া আছে, তারপরে কিন্তু সে হাসপাতালে, কিন্তু আমাকে লক্ষ্য তো তাই শ্বাস করা লোক যে কোনো ভাবি শ্বাস করবো, পরে নিয়ে গেলাম আমরা এই সাত আটজনে যার যার মন মতো ইচ্ছা মতো করলাম, তাকে মারবো কিভাবে এটা হচ্ছে আমাদের কথা, তাকে তো মারার আলাদা সিস্টেম লাগে, কিভাবে মানে কিভাবে মানে চিন্তা করতেছি, কেউ করছে তো একবার মানে জব করি, কেউ করছে একবার ফালটা করে,
মেয়েটা কি করতেছিল,
মেয়েটা তো শুয়ে আছে, ওর তো তেমন মনে হয় না সেন্স আছে কিন্তু অতটা না,
কোন কথা বলছেন আপনাদের
না খালি শুনিচ্ছে, ওর তো পুরো আতঙ্ক গরম মনে হয় তো মৃত্যু ঢুকে গেছে, মানে মরার মধ্যে 90% মরছে, আমরা সাত আটজন লোক একটা মেয়েকে ইউজ করা মানে সে তো অর্ধেক মরতেই, আর তারপরে যে কথাগুলো করেছি ওই যে পুরোনো কথাটা মনে করেছি তোর কারণে মারি খেয়েছে, তো দুঃখের যে বাঁচাবো বন্ধু আমার এখন হাসপাতালে, তা কিভাবে মারি আমরা কোনো ইয়ে পাচ্ছি না, গোলা টিভাবে মারবো বুঝতে না, আমরা কিটা কিভাবে মারবি কোনো মন্তব্য মন্ত না, ফিরে একজন করে না কিভাবে মারা যায় কিভাবে মারা যায়, এলে চিন্তা ভাবনা করতে করতে কোনো কথা নেই, আমার কাছে কোদাল আছে না, কোদাল থেকে আত্মুন এক তুলটা করে কাল আমি এক চোট দিয়ে একবার কাল্লা কেটে দিয়েছি, সেই কাল্লাতে এইভাবে কাটছি, কাটার পরে এই যে কাল্লাটা এখানে চোট দিয়েছি কাল্লাটা এই চলে যাচ্ছে, কোনো কথা নেই আপনার বন্যা শুয়ে গেল, কাল্লাটা ধাপ মারল দেওয়ার পরে নাই 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 হয়ে আমরা কিন্তু যাত্রাতে বসছি, যাত্রাতে উপস্থিত হয়ে
একটু একটু থামাচ্ছি আমাকে, সেটা হচ্ছে এই ঘটনা ঘটার পরে আপনার কাছে মানে একটা মানুষ তো খুন করলেন, খুব স্বাভাবিক ছিল বিষয়টা আপনার কাছে মানে কোনো কিছু ফিলি হচ্ছে
না, তারপরে এক চোখে একবার কাটিয়ে ফেলছিলাম, মানে ও কিন্তু এভাবে শুয়ে আছে, ও যে শুয়ে থাকার পরে ও তো মানে হালকা নড়াচড়া ইয়ে হওয়া আছে, তো আমি একবার এখানে বেরিয়েছি মারা বাড়িতে চলে এসে আমার সব বন্ধু কারো কোনো আম নেই সবাই হ্যাঁ, পরে আমরা আমাদের ওখানে আর কোনো ইয়ে নেই সবাই মিলে সহযোগিতা করে পুঁতে রাখলাম, পুঁতে রাখার পরে চলে আসলাম যাত্রার মাঠে, আসলে হয়ে কই গেল কই গেল, তা আমি বললাম দাদা এটা খোঁজে না আমাকে আর ভালো ডাল লাগছে না, ওই যে আমাদের যে যার যার বেকআপ আমরা চলি বলার পর আমরা চলে গেলাম, দেখুন ওখানে ওদের নামে মামলা মোকদ্দমা চলতেছে কিন্তু আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি,
কত সালের ঘটনা এটা,
এটা 2014
সালে,
কোন ক্ষয়ক্ষতি হয়নি, মামলা চলতেছে আর ওদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, আমরা তো এটা মারছি, এটা আমার সাত আটজন বন্ধু, এর আজকে আপনার বড় ভাই কহন আর বন্ধু হন নিয়ে আট আটজন হলেন, এবং ওই আরো যে ভাইয়েরা তো শুনতেছে তাদেরকে নিয়ে এই এটা হচ্ছে, আর তো মারার পরে ওই হিসাবটা পরিপূর্ণ শেষ, তো আমার আমি কিন্তু চাকরি ছিলাম, আমি কিন্তু পুরে বেকার, বাড়িতে আসে আমার এক ফ্রেন্ড চাকরি করে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে চাকরি করে, তো একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে চড়েন, কিন্তু সেই মেয়েটার সঙ্গে তো সম্পর্ক করে কিন্তু তার উপরে উচিত হচ্ছে আমার, সে এত সুন্দর আমি তাকে ইউজ না করলে আমি পারবো না, এতে আমার যত টাকা নোকসান যায় দেখ, সেই মেয়েটা এসে বন্ধুটাকে খুঁজতেছে, আমরা কিন্তু যাত্রা মারতে চলে আসলাম, বন্ধুটাকে খুঁজতেছে কিন্তু আমার বন্ধু বলছে যে সে আমার ভাই, তো আমি আমার বন্ধুটাকে বললাম দেখ তুই তোকে বিয়ে করবি না, মেয়েটার উপর আমার খুব রুচি, মেয়েটাকে আমি একবার ইউজ করবো, তুই করতে কি ভাবো, বললাম আমি তোকে যা শিখে দেবো যদি তাই করিস তাই সম্ভব, করছে কি বললাম তুই একটা কথা মেয়ে করবো, যদি আমাকে বলে বিয়ে করতে তাহলে আমি বিয়ে করবো, যদি বলে না বিয়ে করা যাবে তাহলে আমি করবো না, তুই সব দেখতে খেলে আমার উপরে দি, ওয়াক বলার সাথেই দৌড়ে যেতে আমার সন্ধ্যার আগে আগে, আসার পরে ওর আব্বা কিন্তু খেয়াঘাটের মানে খেয়াঘাটের মাঝে ছিল, নৌকা বয়ত সব 10 টাকা 20 টাকা নৌকা বয়ত, সন্ধ্যার আগে আইসে তো আমি তাকে নিয়ে যাই, তখন আমার এলাকায় পাটখ্যাত আমি তাকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে একটা পাটখ্যাতের কাছে বললাম শোনা বিয়ে করবো একটা শর্ত, তুমি ফোন দিয়ে বলো তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, আমি যদি বলি যে এখন আমি ফোন দিলাম তুই এক বিয়ে করা রাখবি, ওইটা দোস্ত তুই যদি বসে আজকে তাহলে আমি আজকে যা বিয়ে করবো, বললাম আচ্ছা ঠিক আছে রাখ পরে কথা বলেছি, শুনছ তো আমি খুশি মানে করছে কি তাহলে আমি তোমাকে ইউজ করবো এখন, এখানে যদি রাজি হও তাহলে এরকম না হলে যাবো না হলে আমি আর বলবো না, করছে কি আপনি এই কথা বলতে পারলেন, কয় আমি যাচ্ছি, বললাম ঠিক আছে আমি চলে গেলাম, চলে যাওয়ার পিছনে আমার সাথে গুলো ধাম করে ধরছে এভাবে মেয়েটা, তখন আমার বলতে নড়ে উঠছে এভাবে, হ্যাঁ বাবা বললেন কেন করছে কি বললেন যা বললেন তা না করে যাবেন কেন, কি করছে কি রে বাপ রব, তো মানে আমি ওখান থেকে
কাজটা
করলাম কোটা আগে দিলাম, ওকে আগে দিয়ে আসলাম ওর বাপের নৌকায়, নৌকাতে একটা মেয়ে যাচ্ছে এত সুন্দর চেহারা, মনে হয় যে সরের ভেতরে যে এরকম মেয়ে আছে এটা আমি কল্পনা করেও পাইনি, মেয়েটাকে আমি দেখলাম, দেখে আমি ওই মেয়েটার সঙ্গে আগে কথা বললাম, আপনি এত সুন্দর কিভাবে বলছেন গো আমার বাড়ি দু মাস সামনে দিয়ে হাঁটেন না, এভাবে বললাম তো শুনে একটু এভাবে উঠবাটালো, মেয়েদের কিন্তু এরকম একটা অভ্যাস আছে এরকম করে, তো সে ওখান থেকে আসলো আমাদের ওখান থেকে আসার কথা বললাম, ওখান থেকে আসলো যে ওখান থেকে হাঁটাচড়া হয় না, তো কয়দিন পরে ওখানে আসছে, কিন্তু আমার আজকে টার্গেট কারণ ওই তো আমার সাথে প্রেম করবে না, আর আমার গ্রামে একটা ইয়ে কি আমি একটা খারাপ ছেলে সুল্লু মানে আমার সুল্লু বলো সবাই, আমি যার পাশে যেটা লাগি সেটা আমি দেখে ছাড়ি, মেয়েটা আসার সঙ্গে এই প্রেমের প্রস্তাব মেয়ের আজি না, ও আসবি কখন আমার টার্গেট এখন এটা,
এটা মেয়েটা কে ছিল,
ওই তো নৌকায় পরিচয় হলো
না, কিন্তু সে মেয়েটা কে ছিল
শরৎবাড়ি, কিন্তু আমি কার মেয়ে কোথায় কিন্তু শরৎবাড়ি এটা শেয়র কার মেয়ে বাবার নাম কি তা কিচ্ছু জানি না,
আমি গেছি, আমার সবকিছু ওপেন, আমি যে কিছু ঢাকা কোন নুকুরকে কিচ্ছু করে নেয়নি। যা ওইদিকে কাছের সাথে ছোট্ট একটা বাচ্চা ছিল, আমার একটা বাচ্চা ছিল। আমি যা করলাম, কি খবর মামুন নিয়ে ভালো আছো? আমি কিন্তু পাশে পাশে গেছি, যে এলাকায় মানুষ নিয়ে সেই জায়গায় যায় ফলো, আমার হাতে কিন্তু বালু আটমুট। কি খবর মামুন নিয়ে ভালো আছো? ওই দেখো তো দেখি বলো, আরে গাই বাবু বালুটা মেরে দিল। শুনে গেছে ও মাগো মাগো, মেয়েটা করে চোখ ধরেছে, এই দেখে আর চুলের মুঠে ধরে নিয়ে যাও। আমার কাছে একটাই অস্ত্র, একটা ম্যাচ বিরাট, একটা বুলেট, নতুন একটা বুলেট, যে কোনো একটা আজকে হবে। আমি তো, আমার তো ওই যে সামর বেড়ে গেল যাত্রা, আমি পার্লে খাতের মধ্যে নিয়ে গেলাম, কিন্তু জোরাজুরি করে আমি
আমি শুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছিলাম। ভাইয়া, আমরা এই ঘটনাটি স্কিপ করতে চাই।
ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে এখানে আপনি যে কাজটা করেছেন সেটা একটা অনৈতিক কাজ, বাট এটা অনেক লিসনারের পক্ষে হজম করা কঠিন। সো উনি যেহেতু আপত্তি জানিয়েছে, আমি ঘটনাটা সামনের দিকে এগিয়ে নিতে চাই। আপনি এখানে যে কাজটা করার আপনার টার্গেট ছিল সেটা আপনি করেছেন, তারপরের সামনের দিকে আগান।
কিভাবে কি কাজটা করলাম? তো তখন মেয়েটা আমার প্রস্তাবে রাজি না, বললাম তুই যখন রাজি না তোকে আমি বিয়ে করবো, তোর আমি এমন দাগ দিবো আমার কাছে বিয়ে হয়েছে। তখন সেফ এটুকু কাপড় কাটছে, এটুকু কাপড় কাটছে, পিছনের কাপড় কাটছে, কাপড় কাটা বিদায় করে দিচ্ছে, যা তোরা কিচ্ছু লাগবে না, তোর এটুকু কাটিয়ে রাখছি, কিন্তু কাটিয়ে আমি অন্যটা খুলে নিয়ে নিচ্ছি, এবার তুই যা করে দেবি।
মানে আপনি ওনার সঙ্গে কোন ধরনের কোন
তখন খালি এই কাপড়টা কাটছে,
মানে ব্লেড দিয়ে আপনি
কাপড়গুলো সামনে দিয়ে কাপড় কাটে খুলে নিচ্ছি, পিছনের কাপড় কাটে খুলে নিচ্ছি, প্লাস এই জায়গার কাপড় কাটে খুলে নিচ্ছি। মেয়ে চলে গেছে পরের দিন বিচার আকাশ, কিন্তু মেয়েটা আমার মুখে চিনছে, সে আমার কণ্ঠ চিনছে, কিন্তু সে যে আমার কেমনে জানাবে পরের দিন বিচার চেয়ারম্যানের বাড়িতে জানাতে দিন। আমার বন্ধু
কি ধরনের বিচার কিভাবে জানলেন, আমি ডিটেল জানতে চাই।
এটা তা বাড়িতে তা হয়ে হয়েছিল, তোমার সামনে একটা ছেলে, বাবার নাম জানেন না, আমার চেয়ার আছে না, আমার মুখে চেনে, চেয়ার আছে না, কণ্ঠ চেনে। তখন সন্ধ্যা, আমি তো ওই আগের দিন মেয়ে নিয়ে গেলাম সেই টার্গেটে, আমার ওই যে চাষা যেটা মেয়ে আমার প্রথমত বউকে ইয়া ধর্ম করলো, ওই মানে সে চাষা সব বলছে যে এই ধরনের কাজ করতে পারে। পরের দিনে বিচার দেখলো, আমি তখন যে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এলো যে আমি তো ধরা খাওয়া দেবো, তখন আমার কয়েকটা বন্ধুক বললাম যে আমার একটা বিচার আছে, তোদেরকে থাকা লাগবে, আর তোরা সবাই আমার সাথে জুমের বাড়ি দেখা কর। জুমের বাড়ি যা একদিনে একটা করে শার্টের মধ্যে দিয়ে 120 টাকা, আমি 200 টাকা করে দিয়ে 13টা শার্ট বানাচ্ছি এক কালার আমারটা সহ। আমি বলছি যে বিচারে আমি যাবো, কমান আমার হবে, বিচার আপনারা করবেন, আপনাদের কোনো কমান মানবো না, তাহলে আমি বিচারে যাবো, না হলে আপনারা আমাকে নিজে দুইশে বানাচ্ছেন। এক কালার 13টা শার্ট বানালাম আমি বাড়িতে, না আমার মন মতো শার্ট গাওয়া দিয়ে গেছি, যে শার্ট গাওয়া দিয়ে গেছি আমার 13 বন্ধু কিন্তু বিচারের ওখানে হাজির, আমার সামনে মতো শার্ট গাওয়া দিয়ে গেছে। আমি জানি যে কি আমার চাষা কনফার্ম বলে দেবে এই কালারের শার্ট গাওয়া দিয়ে গেছে এই ছেলে, কিন্তু আমার 13 বন্ধু দিয়ে গেছে, তারা তো শার্ট নিয়ে গেছে ব্যাগের ভেতরে, এটা কিন্তু কেউ জানে না, শুধু আমার 13 বন্ধু ছাড়া, আমি ছাড়া, আর আমার মা ছাড়া, আমার বাপ ছাড়া কেউ জানে না। তখন কি হতো, আমরা ঘরের মধ্যে বাইরেও মেয়ে দেখা দিবে কেনা, 13 ঝুন্ডে বাইরে হলাম, প্রথমে একজন বাইরে হওয়ার পরে আমি 13 কালারে 13টা শার্ট করম শুনে সবাই যা সালাম দিবে, কোনো না নেই, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, 13টা সালাম পড়ছে। তো আমি বললাম এই মেয়েটার কাহিনী দেখো তো আপু, এর মধ্যে কোন সালা তুমি চিনতে পারো নাকি, লাস্ট এখন শেষ করে দেবো, ওই একটা আসলে না কলম দেখেন, আবার আমাকে দেখেন, আমি নাকি ভালো করে দেখেন, কিন্তু ফির পরে যা কমে জানা হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ দেখেন কেটে আসার মধ্যে ভালো করে দেখেন। মেয়েটার সঙ্গে কথা আমি বলেছি, আমি তো ওখানে একটা কথা আগেই বলে গেছি যে আমি কমান করবো, আমার কমানের কাজ হবে, আপনারা বিচার করেন, কিন্তু আপনাকে কমানের কোনো কাজ হবে না, আপনারা জোর করে কমান যে কয় এটা এটা সে হবে না, আমি কথা বলবো আপনারা শুনবেন, আপনারা বিচার করবেন, আপনারা কোনো কথা বলবেন না, আপনারা আগে সব শুনবেন, শোনার পরে রায় দিবেন। তার মধ্যে কেউ না আপু কয় না কেউ না, কোটা আমি মেম্বারের বউকে ডাক দিলাম, একটা মেম্বারের বউকে ডাক দিলাম, এর কাছে ভালো করে সবারই মুখ দেখান, এবং আমি সব আমার মুখটাই আগে দেখান, দেখো আমার মুখটা দেখো, আমি জানা ওর মুখটা দেখো, দেখো কেউ না কেউ না, এর ভেতর কেউ না, বললাম কেউ না, আমি আর একটা কথা ওখানে বলিনি, 13 জন বন্ধু সঙ্গে সঙ্গে ওখানে বিদায় বাড়িতে চলে আসলাম, কাজটা করলাম আমি, আমার কোনো নাম আসলো না, কিন্তু সেই মামলাটা খেতেছে অন্য একটা ছেলে, এখনো বন্ধু সেই মামলার টান টানতেছে, সেটা হচ্ছে সন্দেহজনক, মানে তাকে ডাকছিল সেই বিচারে, সে যায়নি, কিন্তু এই জন্য সে এখন
এই জন্য সে সন্দেহজনক মামলা খায়,
সন্দেহজনক মামলা খায়,
সে এখন জেলে আছে নাকি
বাইরে, জেলে গেছিল, জামিন পাইছে, আর কোনো হাজিরা টাজিরা টানতেছে।
হু, কি শুনছি আজকে। ওকে, তারপর
তো সে এখনো ওই মামলা টামলা টানতেছে, পরে যে আমার নামটা তো সরাসরি হয়ে গেছে সেটা কিন্তু আমি এটা জানছি, পরে তার মা বাবা আমাকে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা 5 লক্ষ টাকা যৌতুক দিয়ে আমাকে বিয়ে দেবে, কিন্তু আমি রাজি না, সব ওখানেই শেষ, কিন্তু আমার যে দ্বিতীয় বউটা তো ছেড়ে দিলাম, ওই যে কেজ স্টেজ আছে,
দ্বিতীয় বউ মানে
প্রথম বউ,
প্রথম
বউ তো ছেড়ে দিলাম, তারপরে আমার আব্বা একখানা বিয়ে করালাম।
আপনি মেয়েটাকে আগে থেকে জানতেন না?
না, মেয়েটাকে আগে থেকে জানতাম না, একটা কথা আমার একটা চাষ বোন আছে, আমি তা খুব ভালোবাসি, ওই যদি এখনো 10টা বাচ্চার মা হয়ে আসে আমাকে বলে 1 বিঘা জমি আমার নামে লিখে দিয়ে আমাকে বিয়ে করতে হবে, কি সাবিনে লাল্লা রাস্তা দিয়ে আমি তাকে এখনো বিয়ে করতে রাজি, তাহলে আমি তা কতটুকু ভালোবাসি। তখন বিয়ে করবে আব্বা যেখানে বিয়ে ঠিক করলো, নাম নাসিমা, নাম তো নাসিমা, আমি রাজি বিয়ে করতে, আর
নাম দেখেই আপনি রাজি,
নাম তো নাসিমা, আমি এদের রাজি, কিন্তু আমার যে স্বাস্থ্য বোনকে আমি ভালোবাসি তার নাম নাসিমা, আমি স্বাস্থ্য বোনকে না পেলাম,
নাসিমা
নামের কাউকে পাই, বিয়ে করার পরে বেশ কয়েকদিন, তিন থেকে চার দিন আমি আমার শ্বশুরবাড়ি দুই দিন থাকলাম, পরে বউ বাড়িতে নিয়েছি। পরের দিন আমার এই প্রথম বউটা আমার ওই শ্বশুরবাড়ি, আমি বউ কেমনই বিয়ে দিলে কি করে, আমার যে দ্বিতীয় বউ সে আমার বাড়িতে নিয়ে গেল, যা উপরে একটা না তিনটা মামলা আমার নামে বগুড়ায়।
মামলা কিভাবে হলো?
এই যে আমার তো প্রথম বউটা, আর সে আমার শ্বশুরকে একটা লোভ দেখালো, আমার শ্বশুর ছিল সুদেরু, এক নামে মানে চিটার, ওর নাম বললে এই নামটা বললে সবাই চেনে আমার শ্বশুরের, তো একটা সুদেরু।
মানে আপনার প্রথম স্ত্রী আলটিমেটলি তখন তো নাই, যাকে বিয়ে করেছিলেন সে এসে তিনটা মামলা দিল আপনার, এই দ্বিতীয় বিয়েটা করা।
এই যে চার পাঁচ দিন পর আমার প্রথম বউটা আসলো, আসে ওই বাড়িতে আমার শ্বশুরকে পাম দিল যে আমাকেই নেবে, সে আমারই স্বামী, আমি তার বউ, সে ছাড়ে দিতে আমি তো আর ডিভোর্সের কাগজে সই করিনি, আমাকেই নেবে, আমি আপনাকে পাঁচ লক্ষ টাকা দেবো আপনার মেয়েকে ছাড়ে না। তখন আমার এই শ্বশুরের দুই লক্ষ টাকা মহানা আছে, তখন আমার বউটাকে পাম্পুটি দিয়ে নিয়ে গেল, কিন্তু আমার বউ আমাকে অনেক ভালোবাসত, কিন্তু আর দুলা ভাই আর আরো দুটা দুলা ভাই আছে, মানে আমার শাড়িটা
মানে আপনার শ্বশুরই নিয়ে গেল মেয়েকে,
মেয়েকে নিয়ে গেল
টাকার লোভে,
টাকার লোভে নিয়ে গেল, আমি তো জানি না এত কিছু হবে। তো আমি বউয়ের সঙ্গে কথা বলি, বউ আমার সারা দেয় না ঠিক মতো, আমি যাই দেখে আসি বউ আমার কোনো টাকাই সারা নেই, মানে আমরা চিনি নাই আমার সম্পর্ক। কয়েকদিন পর আমার বাড়িতে নোটিশ, মামলা, যৌতুকের মামলা, যৌতুকের মামলা দেখে বউ আর ভাত খাবে না, আমার দ্বিতীয় বউ ওই লোভে পড়ে গেছে, তখন আমার একটা বদনাম হয়ে গেল, বউ ভাত খাবে না, তখন বউ ভাত খাবে না বলে এটার জন্য কিন্তু আমার দুর্বল পয়েন্ট, মানে আমি স্বাভাবিক ভাবে অসুস্থ, আর বউ আমি ছেড়ে দেবো সেটা কিন্তু আমার জন্য অতটা দুর্বল নয়, মানে বউ ভাত খাবে না শব্দটা হচ্ছে আলাদা, তার মানে আমি অক্ষম, আর বউ আমি ছাড়েছি সেটা যে কোনো একটা ভুলের কারণে, এখানে কিন্তু দুটা ভাগ হয়। তারপর ওই মামলা জাহাজে দিয়ে আসলাম, জামিন নিয়ে আসলাম, কি আমি কিছু জানি না, বউ নিয়ে আসে নাকি তারপরে কথাবার্তা, পরে আরেকটা মামলা নোটিশ, পরে আরেকটা মামলা নোটিশ, তিনটা মামলা। তখন আমি কি করি, আমার একটা চাষি শরীর আছে, কঠিন লোভী, খালি যদি একটু টাকার লোভ দেখান যায় ও নিজের স্বামী পরে ঘুরেছে আমার সাথে আসতে পারে, মানে এত লোভী। তাই আমি চাষির টাকা দিলাম, আমি 5,000 দিয়ে গেলাম, খালি আমার বরতলা নিয়ে আসবেন, ওইটা একটা জায়গা আছে,
তাহলে কি হতে পারে মোটরসাইকেলের?
আমার বউকে বললাম ওখানে চাষি নিয়ে আসলো, বললাম গাড়ি এটা কিনলাম, আসলে কিন্তু গাড়ি আমার, আমি কিন্তু মানুষের কাছে চা নিয়ে গেছি, বললাম গাড়ি এটা কিনলাম, তুমি ভাত খাও বা না খাও আমার গাড়িতে যাবার বসো, যেমন একটা শুকটে দেখি কি অবস্থা, তো বউকে নিয়ে যদি গাড়ি না চালার পাই তাহলে সেই গাড়ি কিনে আমার লাভ, কিন্তু এই আশায় কিনছে আমার এত সুন্দর বউ, গাড়িটা ছিল 110 cc। তারপর বউটা উঠলো, ওই ঢাকা শহরে যেরকম মেয়েরা ওঠে দুই পা দুই সাইড দিয়ে, সেভাবে উঠলো, ওটা আমার ওটা তো সেলফ বুঝলেন না, ওটা মানে গিয়ার একটা আছে সেলফ মারে করেন চাষি মানে যেখানে টানতে দেখি একটা বাজারে, আমার গ্রামের বাজার, আমার বউখান থেকে আমার বাড়ি যেতে 5 মিনিট সময় লাগে পায়ে হেঁটে, মানে মোটরসাইকেলে 2-3 মিনিটের 2-1 মিনিটের রাস্তা, বউ আমার ডাইরেক্ট বাড়ি নিয়ে যাবে। সেদিন ছিল বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন আমি তাকে বললাম আমার কাপড় গুলো ধুয়ে দেবো আমি নামাজে যাবো, সে আমাকে বলতেছে এত কিছু না করে চলো আমরা ঢাকায় গার্মেন্টে চাকরি করতে যাবো। এই কথা আমার মা বাপ শুনে ওকে মাথায় আগুন, যে আমার বেটা এখন 8টা বাজে ঘুম থেকে ওঠে, গার্মেন্টে যাবে জীবনও চাকরি করে মনে, গার্মেন্টে গেলে ফিরতে আমাকে ভাত আন্দানিক মানুষ সময় আগে, আমার গ্রামে গার্মেন্টে চাকরি করা আমাদের কোনোভাবে সম্ভব না। আমি কই যে ওই নামাজ পড়তে যাবো কাপড় ধোবো, ও বলে গার্মেন্টে যাবো, ঘরের দরজা দিয়ে আগে ইচ্ছা মতো পিটি, মানে পিটি মানে দরজা দিয়ে দিছি, আমার মা বাবা তো আসবে না, সে তিনটা মামলা করছে আমার, আমি তাকে আমার মা বাবাকে আগে আসবি, আমি ওকে মারি আর কই যদি আমাকে।
তিনটা মামলা তো আপনার দ্বিতীয় স্ত্রী করে, প্রথম স্ত্রী করেছে,
দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী তো সে তো আমার প্রতি দুটা মামলা করেই আছে।
তিনটা মামলা কি ধরনের মামলা ছিল?
তিনটা মামলা ছিল, একটা করছে যে হচ্ছে আপনার আমি আর ভরণ পোষণ দিই না, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর মামলা, প্রথম মামলাটা ছিল যৌতুকের মামলা, আর তৃতীয় মামলা ছিল 107 ধারা মানে মারামারি, তাকে মারা জোর করে আমরা ধরছিলাম।
ফাইন, এই তিনটা মামলা দিয়েছে প্রথম স্ত্রীর 5 লক্ষ টাকার লোভে, তাই তো?
প্রথম স্ত্রীর 5 লক্ষ টাকার লোভে দিয়েছে আমার ভাইরা প্লাস আমার দ্বিতীয় স্ত্রীর ভাইরা এবং শ্বশুর,
এই 5 লক্ষ টাকা পাওয়ার জন্য কাজটা করেছে। প্রথম স্ত্রী কি 5 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য ছিল?
সেটা আছে, ওর
আছে
সেটা, তো আমি পিটালাম ইচ্ছা মতো ঘরের দরজা, আমি পিটাই আর করছি আমার আব্বা করে, আমার সরকারি একবার আব্বা করে কবি তোরা এই মারা বাদ দেবো, কারণ আমি জানি বউ আমাকে আব্বা করে কব না, আমি ওই সুখে মারবো, মানুষ কি ভুলে মারবি, কারণ আমি একটা পয়েন্ট পাচ্ছি দেখি আমি নামাজের জন্য কাপড় দিতে বলছিলাম, তো ইচ্ছা মতো আমি মারলাম, মারতে মারতে বউ এক পর্যায়ে অজ্ঞান, বউ তখন আমার উঠে চলে যাচ্ছে, আমি তখন আব্বার সাথে কন্টাক্ট করলাম, বললাম আমি তো খুব দেশে ইচ্ছা মতো চলে যাচ্ছে, ওইখানে ডাক ছাড়া কোপাতে কোপাতে নিয়ে আয়, ওখান থেকে যেমন ফুটবল সরায় না পিছনে 2 হাজার দিল, সরাতে আমার ঘরে, বললাম মামলা তুলবো আগে, তারপর তোর সাথে আমার কথা, তুই কি করে আমাকে এখানে নিয়ে যাব, এখানে দেখা দাবি দাদা এবার মামলা করছে কোন নবে। পরের দিন একটা মামলা তুলতে গেছি, মামলা তুলে বাড়িতে যাচ্ছি, আমার বাড়িতে আর একটা ইয়ে এসে গেছে, নোটিশ এসে গেছে, ওই তো আগের বউ একটা মামলা করছে, সে ঢাকা সিএম কোর্টে একটা মামলা করছে, তো এই কাগজটা আসার পরে তখন আমার দ্বিতীয় বইয়ের মনটাও নর্মাল হয়ে গেল, থানায় গেলাম, যা সরাসরি আমি দারগার সঙ্গে কথা বললাম, দারগা খবর দিল চেয়ারম্যান হাতে নেই, চেয়ারম্যান ফোন দিয়ে বলে দিল এই কাহিনী, বললাম যে ভাই আমাকে ধরলে কি আপনার প্রমোশন হবে, কয় না, বললাম আমি যদি আপনার কিছু টাকা দিই তাহলে কি হবে আমাকে ছাড়বেন? কয় হ্যাঁ। বললাম তাহলে সরাসরি দেওয়া করবো না গোপনে দেওয়া করবো? আপনার সরাসরি আসুন। বললাম কোথায় থানার মধ্যে? বললাম দেখেন আমাকে ধরে কিন্তু আমার প্রমোশন হবে না, আপনার আমাকে আটকায় না, আপনার কথাটা অনুরোধ আমাকে কেসগুলো ব্যস্ত দেন। গেলাম করছে সিএম করতেন এই যৌতুকের মামলা আছে। বললাম আমার তো যৌতুকের মামলা আছে সবকিছু, আমি কাগজপাতি সব দিলাম, বললাম এই মামলাটা যেন আপনার অর্ডারই সবকিছু নষ্ট হয়ে যায়, মানে আপনি লেখার উপরে ডিমান্ড করবেন আমার মামলাটা থাকবে কিনা। বলছে ঠিক আছে আমি 2000 কোন টাকা দিবো, আপনাকে 5000 দরখাস্তটা আমি আমার হাতে লিখবো। বলছে ঠিক আছে, আমি যা ইচ্ছা মতো লিখলাম, মানে আমার তো এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে। আমি লিখে দিলাম, কইলে তুমি কি লিখছো? কাগজপাতি সব আর করে দিছো, ওই মামলা ওখানেই শেষ। আমার বড় বইও দেয় পরের মামলাগুলো ওটাই শেষ, কিন্তু আমি বইয়ের সঙ্গে তার মামলা একটা উঠে নিয়ে আসলাম, পরে আরেকটা দা উঠে নিয়ে আসলাম, পরে আরেকটা উঠে দেখেছি ওটা একটু সময় ছিল। এটা কি করে তখন আমার বউ কত বাড়ি ধরে রাখা মুশকিল, কখনো বিষ খাবি কখনো এই করবি সেই করবি, এটা একটা বিপদ না? তখন বউ আমাকে বললো আমি ভাত খাবো না। ভাত খাবো না, তালাক দি? ওই আনো কাজে আনো, তালাক দিচ্ছি। তো আমি চিন্তা করলাম, প্রথম তো বউ আমার কোর্টে বলছে যে কি হয়েছে আমাকে নদীতে নিয়ে গেছে, জব করবে মারবে পিটো ছাড় মারে মেরে শেষ করছে, এই করছে সেই করছে। তো এখন তো তাই কথা আমার গলা চাকু তালাক নিচ্ছে। বললাম তুমি যখন তালাক দিবে তাহলে কাজে নিয়ে আসি। করতে নিয়ে আসেন ওই ছেলেদের রাজি। বললাম আমার বাপ ভাইয়ের কাছে ফোন দিয়ে গেলাম, এতো তালাক দিয়ে বসেছে, কয় নাও তালাক দিয়ে বেড়ে দাও, ওরা কেউ আসে না। বললাম ঠিক আছে তালাক যখন দিবে চলো, পরদিন করলাম চলো বগুড়া চলো। কয় কে? বললো তুমি তালাক দিবে না, কোর্টের মাধ্যমে তালাক দিবে, মানে ওর লক্ষ্য এখানে আমাকে তালাক দিয়ে ছেড়ে দেবে কাজের কাছে, ওখানে কোর্টে যা বলবি চাকু বোঝা তালাক দিয়েছে, কোর্টে যা দাও তুমি যত সামনে কথা বলো তালাক দিবি। তখন কয় না আমি তালাক দিবো না, তখন কয়ে রেখে দিবি। বললাম তালাকই করিস। পরে বাইরে ধরে বোন বোনদের সবকিছু নিয়ে এসে আমার 2 লক্ষ টাকা ভরণা ছিল, আমার যৌতুক দিয়েছিল 1 লক্ষ টাকার মধ্যে 20,000 টাকা হলি। তো ইয়ে ছিল যে 2 লক্ষ টাকা ছিল, ওরা আসলো খোলা তালাক, সে আমাকে 20,000 টাকা দিল, সে সব 20,000 টাকা নিয়ে গেল। তাহলে কত টাকা বেশি নিয়ে গেল? 4,000 টাকা বেশি নিয়ে গেল। তার সাথে আমার সংসার চলছে 3 মাসের মতো, আর পুরো কথাগুলোই আমার বউ শুনবে। এবং সেই মেয়ে বাড়িতে ডাইরেক্ট গেল, বাড়িতে ডাইরেক্ট গাজীপুর এসে গান মধ্যে ভর্তি। সে পূর্তি মানে সে আসলো প্রথম মাসে, আমি সে আমার 4,000 টাকা বেশি নিয়ে আসলো, আমার মাথায় কিন্তু ধরলো। প্রথম আর কান্নার জিনিস বেশি টাকা নিলাম, কলম দিয়ে আমি চলতে পারতেছি না, অসুস্থ কান্নার জিনিস বেসলাম। পরে কি থাকলো পায়ের নুপুর, কিন্তু সে যে বাড়িতে না আসলো সে এখন বুঝতে পারছে তার কতটা ভুল করে আসছে সে।
বিরতির সময় হলো আরো একবার, 5 মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব। স্টে টিউনড অন এবিসি রেডিও এফএম 89.2।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
চার মিনিট পর আবারও ফিরে আসলাম রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব মঞ্চে। আমরা কথা না দাঁড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। আমি আপনাকে আবারও ফ্লোর দিচ্ছি, বলুন তারপর।
পরে বোঝে এখানে আসলো, সে কিন্তু পুরোটাই শুনবে এবং সব কথাই সে আমার সাথে টেলিফোনে সাড়া দিবে। সে বেতন তুলতেছে প্রতি মাসে 2,000-3,000 টাকা দিচ্ছে, কিন্তু সে আমার বউ হবে, আমার বউ আছে, তার আমি তৃতীয় একটা বিয়ে করছি। সে আমার
বিয়ে কবে করলেন? কিভাবে
তৃতীয় বিয়ে করছি? প্রায় 3 মাসের মতো হবে আমি বিয়ে করছি।
আমার হলো
এটা বাপ মায়ের প্রস্তাবে, আমার স্বাস্থ্য ভাইয়ের, আমার স্বাভাবিক স্বাস্থ্য
ভাইয়ের দ্বিতীয় বউ এখন চেষ্টা করে আপনার বউ হওয়ার জন্য। আপনি এটা বোঝাতে চাচ্ছেন তো? আমরা ঘটনার সামনের দিকে আগাই স্টেপ বাই স্টেপ। তারপর
সে চাকরি করতেছে, আমাকে প্রতি মাসে মাসে টাকা দিচ্ছে, সে আমার বউ হবে। আমি তাকে বারবার বুঝাচ্ছি আমি কিন্তু তোকে নেবো না, বাড়িতে কিন্তু আমি বিয়ে করছি। সে তারপরও আসবে, আসলে আমাকে টাকা দিচ্ছে, এই করছে সেই করছে বিবর্ণ। আমি ওকে না করেও দেয়, আমাকে এখনো দেয়, এমনিতেই দেয়। তো আপনার হচ্ছে আমার যে বড় বউটা, যে বড় বউ প্রথম বউটা, তো এর আবার ফের আমার বগুড়া জেলায় হয়েছে বিয়ে। কারণ ওর স্বামী আছে মালয়েশিয়া, ওর স্বামী আছে মালয়েশিয়া, আমি কিন্তু ঢাকাতে পোস্টিং এখন বর্তমানে বড় বউয়ের সঙ্গে।
কিন্তু আপনি আবার সেই যে আজকে যে প্রথম যে চাকরিটা পেয়েছিলেন যে বাহিনীতে,
হ্যাঁ সেই বাহিনীতে
আবার যোগ দিলেন কিভাবে?
ঢাকাতে আমি ওই যে গাই মাথা ছেড়ে আসলাম, আসার পর আমার
চাকরি ছেড়ে দিলাম। তারপর আবার জয়েন করলেন কিভাবে?
আমার 6 মাস পরে মেসেজের মাধ্যমে ডাকলো আমাকে সরকার,
আবার ডাকছে
প্লিজ জয়েনিং ঢাকা। প্রায় মেসেজ যোগদান করলাম ঢাকায়। আমি যে এখনো ঢাকাতে চাকরি করি সে কিন্তু জানা নাই আমি চাকরি করি, ঢাকাতে চাকরি করি, কারণ সে আমার খুঁজে বের করবে। এদিন বাসা ছিল, বাসায় সবসময় আমি আসি যাই ইয়ে করছি, ওর সাথে ভালো সম্পর্ক ছিল, প্রত্যেকদিনই কথা চলছে। তবে আজকে থেকে আমি এখান থেকে প্রতিজ্ঞা করবো যে আমার ফার্স্ট বউ দ্বিতীয় বউ এগুলোর সাথে মনে হয় বাকি জীবন আর কোনো যোগাযোগ আমার হবে না, এগুলোর সঙ্গে কোনো যোগাযোগ নাই। কিন্তু আমি যখন চাকরি করতেছি তো আমার মাধ্যমে একটা লোককে আমার ডিপার্টমেন্টে চাকরি দিচ্ছি, আমার গ্রামের পাশের বাড়ি, সেও ঢাকাতে পোস্টিং আছে। তো তার চাকরি দেওয়ার বিনিময়ে আমি তার বউকে হাসিয়ে গেলে একটা কথা বলছিলাম, তাকে চাকরি দেবো তুমি আমার খুশি করবা। তো বলছিল আপনার যা আসান, এখন কন্টিনিউ আমার বাড়ির যে বউ আছে, আমার বউয়ের কাছে একজন, ওর কাছে একজন বাড়িতে, কিন্তু ওর স্বামী কিন্তু আমাদের ডিপার্টমেন্টে চাকরি করে।
ও জানে এটা? স্বামী জানে এটা?
না ওর স্বামী জানে না, কিন্তু এটা চলতেছে। তখন আমি ওকে শুরু করবো আমার মা নানির বাড়িতে, আমার কোথায় থাকে আমার মা আসলো, এটা শুধু ওপর আল্লাহ জানে, আমার মা আসে সরাসরি দেখে ফেলবে
এই ঘটনা।
এই ঘটনাটা আমি
ওকে 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 হ্যাঁ
সে দেখার পরে মা কিছুই বলেন বের হয়ে আসলাম, আমার তো লজ্জায় আর হবো না, জানলা তুমি মাটিটা ফাঁক করে দাও চলে। পরে মা আমার আমি গাওবাদী আসার পরে মসজিদের মধ্যে নিয়ে গেল, নিয়ে দেখা হচ্ছে যে এই বকের দুধ খেলে আমি তো মানুষ করছি আর আমি তোর মা, তুই নিশাই করিস আমি এটা জানি। আমি বললাম হ, তখন আমি মসজিদের মধ্যে, তখন আমার মা আমাকে বললো যে তুই আমার মাথায় হাত দিয়ে কসম কর, জীবনে আর কোনো নেশা করবি না। আমি কসম করলাম যে নেশা করবো না। তারপরে আজকে বাড়িতে এই ঘটনা কি হলো, আমার মা এইভাবে বললো, আমার কোনো অভাব নেই। আমি তো বললাম মা আমি ভালো হবো, আমি ভালো হবো এটুকুই, এখনো পর্যন্ত আমি ভালো হইনি, কিন্তু আমার দ্বারাই সিগারেট ব্যতীত আর চা, কিন্তু অন্য ধরনের নিষেধ হিসেবে যে পান আছে, হিরোইন আছে, অনেক মদ তদ বিভিন্ন কিছু আছে, আমি আর দীর্ঘ চার মাস হলে কোনো নিষেধ করি না। আমার মায়ের মাথায় হাতে কসম করার পরে আমি প্রথমে একবার চলতে পারিনি, মরে গেছে, আমার পেট ফুলে গেছে, কিছু খাইতে পারি না, খাওয়া থাকছে দুই দিন তিন দিন, এত নিষেধ করছে, কিন্তু আমি নিষেধ টিষেধ করি না। আর এই যে মেয়েদের জীবনটা নিয়ে খেলাধুলা, এই বিষয়ে আমার কাছে আমি ইয়ে হইনি, তবে আজকে থেকে আমি অ্যালার্ট যে আমি আর এগুলা কাজ কখনো করবো না, এই ওয়াদাটা করলাম। কিন্তু বাকি জীবন আর করবো না, এটা সব সত্য, কিন্তু আমার যা ভুল ত্রুটি এখন থেকে মানে যা যেটা করলে ভুল হবে, যেটা আমি বুঝতে পারতেছি যেটা ভুল হবে, এগুলো কাজ আর লিপ্ত হবো না, এরকম আরো বেশ কিছু মেয়ে আছে।
বুঝতে পেরেছি, আপনি আসলে যেভাবে যে ওয়ার্ডগুলো ইউজ করে আসলে এগুলো আমাদের এখানে, আমি আসলে শুধু একটা কথা আমার মনে হচ্ছে আমার মাথায় ঠান্ডা পানি ঢালা উচিত আজকের এই গল্পটা শোনার পরে, বিকজ ওর বয়স মাত্র 23 বছর, না কত বছর বয়স? আপনার বয়স মাত্র 27 বছর। এই 27 বছর বয়সে ওর জীবনের যে অপরাধের জায়গাগুলো, খুন, চেক জালিয়াতি, নারীদের সাথে অবৈধ কাজ, ড্রাগ নেওয়া, কোনো কিছুই বাদ যায়নি, এবং ওর বলার যে জায়গাগুলো এতটা কনফিডেন্টলি, মানে আমার ওই কনফিডেন্টের জায়গাটাই আমাকে সামহাও খুব বেশি প্রোনাইজ করে ফেলেছে। কি পেলেন আপনাকে যদি আমি একটা মোটা দাগে প্রশ্ন করি, আল্লাহ আপনাকে যে কোনোভাবেই হোক সেভ করেছে, হ্যাঁ আপনাকে শাস্তিগুলো দেয়নি, শাস্তিগুলো যদি আপনি পান তাহলে বাকি 50, 60, 100 বছরের জীবনও আসলে শাস্তি শেষ হবে না। বিশেষ করে খুন করা, তো একটা নিরপরাধ মানুষকে খুন করা মানে পুরো মানব জাতিকে খুন করা, এরকম কথা বলা হয়। আপনি সবকিছু বাদ দেন, শাস্তির জায়গাটা আমি না হয় পরেই যাই, আমি শুধু মানবিকতার জায়গা থেকে আপনাকে প্রশ্নটা করি, এই যে আপনি এতগুলো অপরাধ করছেন, এতগুলো ভুল করছেন, নিজের ভিতরে ফিলটা কি হয়, অন্যায় ফিলটা কি হয়?
যে আমি অনেক অন্যায় করছি, কিন্তু আবার মাঝে মাঝে যে সময় মানে যখন আছে আপনাদের এই যাহা বলবো সত্যি বলবো শুনেই কিন্তু আমি এই ভালোর পথে এসে গেছি, সেজন্য কিন্তু বলতে যাচ্ছি, যখন আপনাদের এই যাহা বলবো সত্যি বলবো অনুষ্ঠানটা শুনি, তখন যে মানুষ কি বলেছে তখন বুকটা ফেটে যায় যে আমি কত ভুল করছি, যে আমি এই চান্সটা একবার পেলে, আবার যখন এখান থেকে চলে যাই তখন ফিরে আমি মনে করি দেখি যে একজন ক্ষুধার্ত ব্যক্তির সামনে যদি কেউ খাবার থয় সে ব্যক্তি অবশ্যই খেতে চাও।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, এই জায়গাটা থেকে আমরা শেষ করবো আজকের যাহা বলিব সত্য বলিব, বাট দ্য কোয়েশ্চেন ইজ, এই যে ফিলটা যে একটা অনুষ্ঠান শোনার পরে এটা আমরা সবাই ভুলে যাই, আমাদের মাথায় এটা গাঁথে না, এই প্র্যাকটিসটা ভিতরে নিয়ে সামনের দিকে গিয়ে যাওয়া, ইটস রিয়েলি টাফ, কিন্তু এটা কিভাবে হতে পারে? তাজুল ইসলাম, আজকে আপনি সামারিটা না টেনে, অনুষ্ঠানের সামারিটা না টেনে আপনি টু দ্য পয়েন্ট বলেন যে কোন একটা ঘটনা দ্বারা আমরা মোটিভেটেড হই যে আমরা ভালো কাজ করব, কোন একটা গল্প দ্বারা হোক, কোন একটা বিশেষ ঘটনা দ্বারা হোক, ইভেন আপনার বি পজিটিভ যে পেজটা আছে ফেসবুকে, ওই লেখাটা পড়েও অনেকে, ওখানে বিভিন্ন রকমের লেখা আপনি লেখেন, ওটা পড়েও অনেকে মোটিভেট হয়, কিন্তু মোটিভেট হওয়ার পরে এই তিন দিন পরে যে আবার আমরা আগের জায়গাটায় চলে যাই, এই মোটিভেশনটা ধরে রাখার জন্য আমাদের আসলে কি করা উচিত, এই জায়গাটাকে আপনি ফোকাস করবেন, আর স্পেশালি আমাদের আজকে যিনি এসছেন ওকে নিয়ে যদি আপনার যদি কিছু বলার থাকে আপনি সবকিছু মিলে একটু সামারাইজ করুন।
এই অনুষ্ঠানের পরেই শুনি যে যারা এসেছেন তারা সবাই বলে যে আমরা ভালো হতে চাই, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের অন্যান্য কাহিনী শুনে আমাদের ভিতরে আত্মপলব্ধ হয়েছে, আমরা বুঝতে পেরেছি যে এটা অনেক ক্ষতিকর নিজের জন্য, পরিবারের জন্য, প্রথম দিকে যতটুকু মানে মনে হতো অনেক লাভ, অনেক উন্নতি, অনেক টাকা পয়সা বা অন্যান্য দিক থেকে অনেক ক্ষমতা, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে জীবনটাই ধ্বংস, সমাজটাই মানে পরিবারটাই নষ্ট হয়ে যাচ্ছে, এরকম ভাবে বা পাপ্য অন্যায় বোধ যেভাবে তাদের ভিতরে অনুশোচনা আছে এবং তারা ভালো হতে চায়, কিন্তু সবাই কি তা পারে? অনেকেই পারে না, দুই দিন তিন দিন এই হয়তো দৃঢ় মনোভাব থাকে, শপথ নেয়, কঠিন শপথ নেয় যে আমি আর এই পাপে যাবো না, খারাপ পথে যাবো না, কিন্তু বেশি দিন তারা এটা টিকিয়ে রাখতে পারে না, এটা স্বাভাবিক। সব ক্ষেত্রেই মানুষের স্বভাব পরিবর্তনটা খুবই কঠিন একটা কাজ, এটার জন্য ইচ্ছা শক্তি লাগে এবং মনের ভিতরে উদ্বুদ্ধকরণ লাগে, স্বভাব অর্জন হয় ধীরে ধীরে, স্বভাবটাকে পুরোপুরি আবার নির্মূল করতে হলেও ধীরে ধীরে আরো বেশি কষ্ট করে আরো বেশি অনুশীলন করে তারা করতে হবে। একদিন যেমন অনেকে মোটা হয়ে যাচ্ছে, খুব বেশি ওজন হয়ে যাচ্ছে, উইশ হয়ে যাচ্ছে, তখন তারা প্রতিজ্ঞা করে যে আজকে থেকে তারা একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, সব থেকে ডায়েটিং করবে, এবং তারা প্রথম কয়েকদিন তুড়জোর করে কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ খুবই চেষ্টা করে একেবারে মানে মনন প্রাণ দিয়া না খাওয়ার চেষ্টা করে। এইভাবে করতে করতে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আবার যে অবস্থা সে চলে যায় আবার তারা খাওয়া শুরু করে। অর্থাৎ সব ক্ষেত্রেই মোটামুটি শুধু কেবল মাদক থেকে, যৌন আসক্তি থেকে বা অপরাধ থেকে ফিরে আসার ক্ষেত্রে নয়, আমাদের অন্যান্য ক্ষেত্রেও স্বভাব বদলানোর ক্ষেত্রে এটা একটা বড় প্রতিবন্ধকতা যে আমরা যেটা চাচ্ছি সেই ইচ্ছা শক্তির উপর আমরা টিকে থাকতে পারি না। এটা না পারার প্রধান কারণ হচ্ছে যে স্বভাবটা তো খুব শক্তিশালী, সেই শক্তিশালী স্বভাবের যুদ্ধে লড়তে হবে, লড়ার জন্য যে মনোবল, লড়ার জন্য যে উদ্বুদ্ধকরণ সেটা কিন্তু সাস্টেইন করতে হবে, মানে ধরে রাখতে হবে। এই ধরে রাখার ব্যাপারটাই আমরা সবাই পারি না। এই ধরে রাখতে হলে আমাদেরকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে, আমাদেরকে অনেক বেশি আত্মত্যাগের মনোভাব নিতে হবে, এবং লাগাতার মানে চেষ্টায় মানুষ থাকতে পারে না, কারণ ব্রেন চায় ইজিতে সবকিছু করার জন্য, অল্পতে। চেষ্টা ছাড়াই মানুষ এই তার স্বভাব পরিবর্তন করতে চায় বা তার ভিতরে পরিবর্তন আনতে চায়, কিন্তু এটা সম্ভব নয়। এবং সেই জন্যই যারা পরিবর্তন আনতে চাচ্ছে, এই যে আজকে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান যারা শুনতেছেন, আজিজুলের মতন যারা তাৎক্ষণিকভাবে খুব উদ্বুদ্ধ হচ্ছেন যে না এটা খারাপ কাজ, আমি এখানে ভালো হয়ে যাব, তাদের কথা মনে রাখতে হবে যে এই শুভ বুদ্ধিটা বেশি দিন থাকবে না, একদিন দুই দিন তিন দিন চার দিন, কারো হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম থাকবে, এরপরে এটা কিন্তু মিলিয়ে যাবে। তাই তার আশেপাশের লোকদের কাছ থেকে সহায়তা নিতে হবে, সাপোর্ট নিতে হবে, যারা আমাদের মতন প্রফেশনাল আছে তাদের সঙ্গে দরকার হলে কাউন্সিলিং করতে হবে, সাইকোথেরাপি করতে হবে। এটা উদ্দেশ্য হচ্ছে যে এই সারাক্ষণ বা প্রতি সপ্তাহে তার ভিতরে এই মানে মন্ত্রণা আবার জাগিয়ে দেওয়া যে না এটা আমাকে এভাবে চালিয়ে যেতে হবে, আমি নিজেকে পরিবর্তনের জন্য যতটুকু চেষ্টা করা দরকার, যতটুকু সাধনা করা দরকার পুরোটাই আমরা করব। এই যে তার চেষ্টা এবং সাধনা এবং পরিশ্রম করে করে যে নিজের স্বভাব পরিবর্তন, এই পরিবর্তনের জন্য তাকে তার ট্র্যাক লাইনে তার মানে ইতিবাচক পথে তাকে ধরে রাখার জন্য যেমন তার ভিতরে থেকেও শক্তি থাকতে হবে, এবং সেই শক্তিকে ধরে রাখার জন্য তাকে কাউন্সিলিং নিতে হতে পারে, পরিবারের সাপোর্ট বা অন্যান্য বন্ধু বান্ধবের সাপোর্ট রাখতে হতে পারে, এবং নিয়মিত তাকে অনুশীলন এবং নিয়মিত ফলো আপে তাকে থাকতে হবে। প্রয়োজনে এই প্রফেশনাল আমাদের মতন যারা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট আছে তাদের কাছ থেকে দরকার হলে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে হতে পারে।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। টোটালি স্পিচলেস এবং নির্ঘুম একটি রাত অনেকেই কাটাবেন আজকের এই জেবিএসবি শোনার পরে। শুধু এতটুকুই বলতে চাই, যে ভুল আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, মনুষ্য জীবনকে অপ্রিয় করে দেয়, মনুষ্য জীবনের অর্থকে নিরর্থ করে দেয়, সে ভুল যদি কেউ সামনে ঘটায় তার পরিণতি দেখে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত। জেবিএসবি সেই কাজটি করে যাচ্ছে, সতর্ক হন আপনি। আপনি ভালো থাকুন, আপনার পুরো চারপাশের পরিবেশটাকে ভালো রাখুন। আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.